নিশ্চয়ই মনে আছে আত্মাবন্দি জাদুর কথা। হ্যাঁ, আজকে আমরা নিয়ে এসেছি আত্মাবন্দি জাদুর দ্বিতীয় পর্ব।
কি রে ভাই, চলুন ফার্স্ট পার্টি কি ছিল
না পারিয়ে
কখন গেল?
ভাইরা চেহারাতে গিয়ে পথারিয়ে ফেলছেন না তো? জি হ্যাঁ, সবার সাথে আপডেটেড থাকতে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর ঘন্টা বাজিয়ে দিন।
ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। আমরা আজকের শো যে এপিসোড, সে এপিসোডের নাম দিয়েছি ময়মনসিংহের ডাইনি। বুঝতেই পারছেন ময়মনসিংহের একটি মেয়েকে নিয়ে এখানে একটি ঘটনা থাকবে, যিনি আসলে অনেকটা কি বলবো যে এই ডাইনি বিদ্যা বলুন বা জাদুবিদ্যা বলেন, এটা নিয়ে একটু এক্সপেরিমেন্ট করতে গিয়েই বা এটা দিয়ে কি হয় এরকম একটা জায়গা থেকেই হঠাৎ করে এক অন্ধকার জগতে পা বাড়ায়। আমরা সেই ঘটনা শুনব। আপনারা যারা এখন আমাদের শুনছেন তাদের সবাইকে অনুরোধ করব যে আমাদের ইউটিউব চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন। যারা এখনো পর্যন্ত আমাদের ফেসবুকের সাথে যুক্ত নন তারা আমাদের ফেসবুকে জয়েন করবেন। আমাদের ফেসবুকের লিঙ্কটি হচ্ছে www.facebook.com/rasel.sathin। আমরা শুরু করব, তার আগে একটু জানাই, সেটা হচ্ছে যে আপনারা সবাই জানেন যে আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং আমাদের বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তাঁর রুহের মাগফিরাত আমরা কামনা করি এবং তিনি যেন পরপারেও ভালো থাকেন আমরা চাই সবাই, আমরা তার জন্য দোয়া করি। আবারও ফিরে আসছি ঘটনায়, এবং আজকে আমাদের মোটমাট যে ঘটনাগুলো থাকবে সেই ঘটনাগুলো বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমরা শুনে পেয়েছি এবং সেই ঘটনাগুলো নিয়েই আমাদের আজকের এই শো। এবং আপনারা জানেন যে আমরা রেগুলার ভাবেই আমরা হচ্ছে একদম এই বছর থেকে শুরু করে আগামী বছর পর্যন্ত রেগুলার আপনাদের কিছু না কিছু উপহার দিতে চাই যদি আপনারা সঙ্গে থাকেন। আর যদি মনে হয় যে না প্রতিদিন আমাদের সময় দেওয়া সম্ভব না, অনুগ্রহ করে সেটাও কমেন্ট সেকশনে কিন্তু লিখে দিতে পারেন, আমি আপনাদের কমেন্ট পড়ব। কিছু কমেন্ট আমি পড়ে ফেলে আজকে খুব অদ্ভুতভাবে প্রথম যে কমেন্টটা আসছে, আমি দেখছিলাম যে প্রথম কমেন্টটা এসছে সাতক্ষীরা থেকে, এবং একটা কমেন্ট আমি দেখলাম প্রথম কমেন্টটাতে সাতক্ষীরা থেকে আসা যে কমেন্ট, সেই কমেন্টটার শুধু আমি নামটা মনে করতে পারছি না এই মুহূর্তে, আমি খুবই সরি সেই জন্য। দ্বিতীয় যে কমেন্ট বা তৃতীয় বা কয়েকটা মানে প্রথম কয়েকটা কমেন্টের মধ্যে আর একটা এরকম প্রশ্ন ছিল যে স্টোরি কিভাবে শেয়ার করা যায়। আমি একটু আগেও আপনাকে বললাম আমাদের ইমেল অ্যাড্রেসটা, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে rasel.bhoot@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনা। আমরা চলে যাব আমাদের প্রথম ঘটনায়। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন এবং প্রতিটা মুহূর্ত এনজয় করবেন আমাদের আজকের এই এপিসোডের। চলুন শুরু করা যাক।
ভয়ের আরেক নাম Com. With Russell. With Russell.
ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি আরো একটা ঘটনা। আসসালামু আলাইকুম রাসেল ভাই, জানি আপনি ভালো আছেন, তারপরেও আপনাকে জিজ্ঞেস করছি যে আপনি কেমন আছেন। আমি 2012 সাল থেকে ভূত এফএমের একজন নিয়মিত লিসেনার, হঠাৎ আপনার শো বন্ধ হয়ে যাওয়ার কারণে আর শোনা হতো না। এখন যখন আপনি আবারও ভূত.com শুরু করেছেন তখন আমি আর মিস করি না। যাক, জীবনে প্রথমবার ঘটনা লিখে পাঠালাম, যদি ভালো লাগে লিসেনারদের শোনাবেন। আমার বাসা কিশোরগঞ্জ জেলায়, থানার নামটা বললাম না, আমার ছদ্মনাম মাহমুদুল। এখন ঘটনায় আসা যাক। ঘটনাটি শুরু হয় 2019 সালে, তখন জানুয়ারি মাস। আমার খুব কাছের একজন বন্ধু, সে মালয়েশিয়া থেকে আসলো বাংলাদেশে। তখন এই শীতে আমি এবং আমার এলাকার বড় ভাইরা মিলে একটা ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করি। টুর্নামেন্ট ছিল নাইট টুর্নামেন্ট। বলে রাখা ভালো যে আমরা যেখানে খেলার আয়োজন করেছি তার পাশেই রয়েছে আমাদের এলাকার কবরস্থান। তো ওই দিন রাতে আমি আর আমার মালয়েশিয়ার বন্ধু দুজন আলোচনা করছি যে এই টুর্নামেন্টটি কিভাবে শেষ করব। দুজনের কথা শেষ হওয়ার পর যে যার বাসায় চলে যাই। তখন রাত প্রায়
12:30। পরদিন সকালে আমি ঘুম থেকে উঠি 10:00 দিকে। আম্মু সকালের নাস্তা দিল, নাস্তা খেলাম। তখন আম্মুকে বললাম যে রাতে আমার ঘুম আজকে ভালো হয়নি, কি জানি সব অদ্ভুত অদ্ভুত জিনিস আমার চোখে ভেসেছে। আম্মু বলল এসব কিছু না। আমিও পাত্তা না দিয়ে চলে গেলাম টুর্নামেন্টের কাজ সম্পন্ন করতে। তখন শীতের সময় ছিল, রোদ তেমন নেই, হালকা কুয়াশা। এই কুয়াশার মধ্যে মাঠের লাইটিং এবং অন্যান্য কাজগুলো সবাই মিলেমিশে করছে। আমি কবরস্থানের পাশে একটি চেয়ার নিয়ে বসে আছি, কারণ আমার শরীরটা খুব খারাপ লাগছে। মাথার মধ্যে যদি কেউ 50 কেজি ওজনের একটা বস্তা রেখে দেয় তাহলে যেমন ক্লান্ত লাগবে ঠিক তেমন। তারপর আমি খেয়াল করলাম আমার সামনে একটি অপরূপ ছায়া পড়ে আছে। কিন্তু অবাক করার বিষয়, এই কুয়াশার মাঝে ছায়াটা কিসের আমি বুঝতে পারছি না। আমার শরীর আরো বেশি ভার হতে লাগলো। আমি ছায়াটা দেখে ভয়ে অজ্ঞান হয়ে যাই। চোখ খুলে দেখি আমি আমার বাসায়। তখন রাত 9:00। এই 10 ঘন্টার সময় কোথায় চলে গেছে আমার জীবন থেকে আমি বলতে পারবো না। সবাই আমাকে জিজ্ঞেস করলো কি হয়েছে। আমি সবাইকে বিস্তারিত বলি। সবাই বলে গোরস্থানের কাছে বসেছিলে তাই হয়তো এরকম ভয় পেয়েছ। তখন আম্মা আমাকে খাবার দেয়। আমি খাবার খেয়ে যথারীতি আমার রুমে শুয়ে পড়ি, কিন্তু স্বপ্নে হঠাৎ করে দেখতে পাই সেই ছায়া যেটা আমি কবরস্থানের পাশে দেখেছি। আমাকে আবার স্বপ্নে বলছে যে এটা তো মাত্র শুরু, এটার শেষ কোথায় তুমি দেখবে। ঘুম ভেঙে যায়। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 3:00। আমি বাকি সময়টা ঘুমালাম না। ফজরের আজান পড়ল আর সাথে সাথে আমার চারপাশটা কেমন শান্ত হয়ে গেল। আমি নামাজ পড়ে ঘুমিয়ে গেলাম। সকাল 11:00 দিকে ঘুম থেকে উঠলাম। উঠে নাস্তা করে সারাটা দিন বসে থাকলাম আর চিন্তা করলাম রাতে আসলে আমার সাথে কি হলো এটা। সন্ধ্যার পর আমার মালয়েশিয়ার বন্ধু, ওর নাম ছদ্মনাম আদর, ও আমার বাসায় এসে আমাকে বলল চল বন্ধু ঘুরে আসি। তখন আমিও সারাদিন বাসা থেকে বের হই নাই, ওর কথায় আমি বাসা থেকে বের হলাম আর চলে গেলাম আমাদের বাড়ি থেকে 3 কিলোমিটার দূরে একটা নদীর পাড়ে। সেখানে গিয়ে দুই বন্ধু আড্ডা দিতে দিতে রাত তখন প্রায় 12:00। তখন বললাম বন্ধু বাড়িতে চলে যেতে হবে। দুজনে হাঁটতে শুরু করলাম, প্রায় 1 কিলোমিটার চলে আসলাম। তখন আসার পথে একটা তেঁতুল গাছ পড়ে, আবার সেই ছায়া ভেসে উঠল চোখের সামনে। তখন তেঁতুল গাছটা যেন আরো অন্ধকার হতে লাগলো। সেটা দেখে আমি কিছুটা ভয় পেলেও আমার বন্ধুকে বলছি না। তখন দেখলাম সে কিছুটা অনুভব করতে পারছে। আমি এটা দেখার পরেও হাঁটছি, কিন্তু হাঁটার সময় যা ঘটল তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। এবার দেখলাম কালো ছায়া না, দুই পাওয়ালা সাদা পোশাক পরিহিত এক লম্বা তালগাছের মতো কেউ দাঁড়িয়ে আছে। ভীষণ ভয় পেয়ে আমরা আয়তল কুরসি পড়তে শুরু করি। দেখলাম এটা আস্তে আস্তে আবার সেই অন্ধকারের সাথে মিশে গেছে। তো আমরা ওই দিনের মতো খুব কষ্ট করে বাসায় আসলাম। এসে দেখলাম আমাদের শরীরের দুটা স্থান থেকে দুটুকরো কাপড়ের অংশ নেই। আমার জিন্সের প্যান্ট থেকে হাঁটুর ওপরের অংশ এবং শার্টের পেছন থেকে একটা অংশ। বাসায় আম্মাকে বিস্তারিত সবকিছু বলার পর আম্মু পরদিন একজন হুজুরের কাছে আমাকে নিয়ে গেলেন। হুজুর সবকিছু শুনে আমাকে এবং আম্মুকে মাগরিবের নামাজের পর হুজুরের সাথে দেখা করতে বললেন। আমরাও মাগরিবের নামাজের পর হুজুরের কাছে যাই। যাওয়ার পর হুজুর বলেন কোন এক ইনসান জিন দ্বারা আমার ক্ষতি হয়েছে। এটা শুনে আমি একটু অবাক হয়ে যাই, আমার ক্ষতি আবার কে করতে চায়। হুজুরকে জিজ্ঞেস করলে তিনি আম্মুকে বলেন এটা এখন আমার পক্ষে বলা অসম্ভব, তবে আমি কিছু কাজ করে দিচ্ছি সব ঠিক হয়ে যাবে। পরে হুজুর আমাকে একটা তাবিজ দিলেন আর বলেন এটা যেন আমি কখনো না খুলি। তারপর থেকে মোটামুটি সব ঠিক হয়ে যাচ্ছে, কিন্তু প্রায় সময় রাতে আমার বাইকের পেছনে একটা কুকুর দৌড়াত, তবে এটাও আস্তে আস্তে একটা সমস্যার সমাধানের দিকে গেল। আমি আর ছায়াটাকে দেখি না। কেটে যায় 4 বছর। 2023 সালের জুলাই মাস থেকে মূল কাহিনী শুরু। আমি সেই ছায়াটাকে আবার দেখতে পাই। আমি রাতে ঘুমোতে গেলাম, তখন বাসার ঠিক সামনে দেখলাম এই কালো অন্ধকারের মধ্যে একটি ঘড়ি পড়ে আছে, খুব আলো ছড়াচ্ছে। ঘড়িটা দেখার জন্য আমি রুম থেকে বের হই, কিন্তু কাছে যেতে পারি না। কাছে গেলে এটা আমার থেকে দূরে চলে যাচ্ছে। তার মধ্যে আমি অনেকটা পথ চলে এসেছি, হঠাৎ দেখি ঘড়িটা আমার চোখের সামনে এবং 2019 সালে দেখা সেই লোকটি আমার সামনে চলে এসেছে। হঠাৎ আমি সম্বিত ফিরে পাই, আমি কোথায় চলে এসেছি। চারিদিকে শুধু অন্ধকার আর আমার চোখের সামনে দাঁড়িয়ে আছে সেই লম্বা মানুষটি। আমি আল্লাহ বলে পেছনের দিকে একটা দৌড় দিয়ে চলে আসলাম। কোথায় আসলাম, কতক্ষণ দৌড়েছি কিচ্ছু জানি না, আমার কিছু মনে নেই। আমি একটা সময় জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। হঠাৎ করে আমার চোখে মুখে কেউ পানি দিচ্ছে আমার জ্ঞান ফিরল, ফজরের আজান হচ্ছে, কেউ আমাকে জিজ্ঞেস করছে এখানে কিভাবে আসলাম, জায়গাটা সেখানে যেখানে আমি চেয়ার নিয়ে বসেছিলাম সেই কবরস্থান। আমি তাদের বেশি কিছু বলিনি, শুধু বলি আপনারা আমাকে একটু বাসায় পৌঁছে দেন। এলাকার লোকেরা তখন আম্মাকে ডাক দেয়। আম্মা আমাকে দেখে কাঁদছেন আর বলছেন কি হচ্ছে সব। আমি আম্মাকে সবকিছু বলি, কিন্তু সমস্যা হলো যে তার পরদিন সকাল থেকে আমার জ্বর, পেটে পিঠে ব্যথা, শ্বাসকষ্ট শুরু হয়। আমার মনে হচ্ছে যে আমার সময় হয়তো শেষ। সাথে সাথে আমাকে ঢাকার একটা হসপিটালে ভর্তি করা হয়, কিন্তু 3 দিন চিকিৎসা করার পর ডাক্তার আমার কোনো রোগ ধরতে পারে না। আমি কিছু খেতে পারি না, হাসপাতাল থেকে আমাকে রিলিজ করে দেয়। বাড়িতে আসলাম, আমার অবস্থা আরও খারাপ হতে লাগল। তারপর সেই হুজুরের সাথে আম্মা দেখা করল। হুজুর বলল আমাকে নিয়ে যেতে। আমি হুজুরের বাসায় গেলাম। হুজুর আমাকে দেখে বললেন, এই সমস্যা আমি সমাধান করতে পারব না, আমি যে তাবিজটা দিয়েছিলাম সেটা নষ্ট হয়ে গেছে, আর তাই সেই জিন দ্বারা কালো জাদুটি করা সম্ভব হয়েছে। তার একদিন পর হুজুর আমাদের বাড়িতে আসবেন বলেন। হুজুর বলেন ওনার পালিত জিন দ্বারা রাস্তা বের করতে হবে, আর বলেন অরিজিনাল খাঁটি তুলা রাশি একজন লোককে সঙ্গে রাখার জন্য। তো আমরা হুজুরের কথা মতো সবকিছুর আয়োজন করি। হুজুর একদিন পর অর্থাৎ শনিবার রাত আনুমানিক প্রায় 10টা বাজে তখন আসেন, একটা রুমের মধ্যে আমাকে নিয়ে বসেন এবং ওই তুলারাশির ব্যক্তিকেও নিয়ে আসা হয়। আমার রুমের 4 কোণায় 4টি মোমবাতি দিয়ে লাইট ফ্যান বন্ধ করে হুজুর তার মেহমানদের আমন্ত্রণ জানান। লাইট ফ্যান বন্ধ, তারপরেও প্রচণ্ড একটা বাতাসে রুমটা ভরে যায়। মনে হচ্ছিল মোমবাতির আগুন এখনই নিভে যাবে। রুমের মধ্যে সবকিছু যেন আস্তে আস্তে শান্ত হতে লাগলো, আর সেই তুলারাশির ব্যক্তিটি তিনি হুম হুম একটা শব্দ করছিলেন, ভয়ঙ্কর লাগছিল। হুজুর বললেন ভয় পাওয়ার কিছু নেই। তারপর তুলারাশির ব্যক্তিটি আমাদেরকে সালাম দিল, আমরা তার সালাম গ্রহণ করলাম। হুজুর জিজ্ঞেস করলেন তোমার নাম কি, উত্তরে সে বলল কাঞ্চনা। তারপর তুলারাশির ব্যক্তি হুজুরকে বলে আপনি আমাকে কেন ডেকেছেন। তখন হুজুর বলেন তোমার সামনে যে ছেলেটি বসে আছে তার সমস্যার জন্য তোমাকে ডেকেছি, তাকে কিভাবে সুস্থ করতে পারি। তখন হুজুরের পালিত জিন বলেন একজন ইনসান একটা দুষ্ট জিনের মাধ্যমে কালো জাদু করেছে, কিন্তু এখনো 3 ঘন্টা সময় আছে আপনাদের হাতে, কিছু করার মতো হলে আপনাদের এখনই করতে হবে। হুজুরের পালিত জিন বলে আমরা সবকিছু করতে পারবো, কিন্তু আমাদের খুশি করতে হবে। পরে হুজুর বললেন সবকিছু হবে, তুমি আগে ওকে সুস্থ করো। তখন তুলারাশির ব্যক্তি আমাদের বলেন 3টি লাল রক্তজবা ফুল নিয়ে আসতে হবে। কথা মতো সাথে সাথে 3টা রক্তজবা ফুল নিয়ে আসা হয়। সেটা হুজুরের পালিত জিন কি যেন বলে 3 বার ফু দিয়ে দেন। ফজরের আজানের পর কবরস্থানে গিয়ে নামাজের পূর্বে প্রতিদিন 1টা করে 3 দিনে 3টা ফুল খেতে বলা হয় আমাকে, বাকি কাজগুলো তারাই করবেন। তারপর আমার বাসা থেকে 17টি তাবিজ 1টি পুতুল বের করে আনা হয়। প্রথমে একটি ঘড়ি দেখেছিলাম আমি ঠিক সেই জায়গায় যেখানে দেখেছিলাম মাটির নিচ থেকে পুতুলটাকে বের করা হয়। এই পুতুলের গায়ে ছিল আমার সেই জিন্সের প্যান্টের কাপড়, আর সেগুলো আগুনে সব পুড়িয়ে ফেলা হয়। তারপর আমরা সবাই জানতে চাই কে করেছে এসব। তারপর উনি বললেন আমার এক বন্ধুর কথা, যা আমি বিশ্বাসই করতে পারছিলাম না। তারপর জিনটি বলেন কিছুদিন আগে আমার যে বিয়ে ঠিক হয়েছিল সেটাও ভেঙে গিয়েছে সেই বন্ধুর কারণেই। আমি আমার বন্ধুর নামটি প্রকাশ করছি না। আমার সেই বন্ধুর সাথে আমার সম্পর্কটা নষ্ট হয় টাকা নিয়ে। আমি ওকে টাকা দিয়েছিলাম, কিন্তু ও তার বদলে আমার সাথে প্রতারণা করেছিল। যাক, তারপরে জিনের কথা মতো সব কাজগুলো শেষ করলাম। তারপর ওনারা 3 কেজি মিষ্টি আর 1টা করে মুরগি আমি যে সময় তার দেয়া ওষুধ খাব কবরস্থানের ওই জায়গায় রেখে আসতে বলেন। আল্লাহর রহমতে আমি কিছুটা সুস্থ হয়েছি এখন, এবং সকলের কাছে দোয়া চাই। আমার ঘটনাটি সিলেক্টেড হলে অবশ্যই জানাবেন। ঘটনাটি পাঠিয়েছেন যিনি, তার নাম গোপন রাখতে বলেছেন, কিন্তু তিনি আমাদের নাম ঠিকানা ফোন নাম্বার 3টি দিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ঘটনাটি পাঠানোর জন্য, এবং যারা কষ্ট করে এতক্ষণ পর্যন্ত শুনলেন তাদের সবাইকেও অনেক 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 ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আপনাদের সবার নিশ্চয়ই মনে আছে আত্মাবন্দী জাদুর কথা। হ্যাঁ, আজকে আমরা নিয়ে এসেছি আত্মাবন্দী জাদুর 2য় পর্ব।
কি রে ভাই, চলুন হসপিটালে কি ছিল
না পারিয়ে
কখন গেল?
ভাইরার চেহারাতে গিয়ে পথ হারিয়ে ফেলছেন না তো? জি হ্যাঁ, সবার সাথে আপডেটেড থাকতে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর ঘন্টা বাজিয়ে দিন।
ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। সাবিত আলম এই ঘটনাটি সংগ্রহ করেছেন এবং তিনি শুরুতেই বলেছেন যে তিনি যেই ঘটনাটি আজকে আমাদের সাথে শেয়ার করবেন সেই ঘটনাটি পর্তুগালের সেই আন্টির মতো একজন জাদুকরের, কিন্তু তিনি সেই সাথে বলেছেন যে তিনি পর্তুগালের আন্টির সাথে অনেকেই যোগাযোগ করতে চান, সেই বিষয়ে কোনো দায়িত্ব নিতে পারবেন না। এরপরে তিনি লিখছেন, কোনো ভূমিকা বা পরিচয় পর্বে না গিয়ে আপনাদের কাছে আবারও অনুরোধ করছি যে দয়া করে নাম্বার বা ঠিকানার জন্য কেউ আমাকে পার্সোনালি ইমেল বা মেসেজ করবেন না, কারণ আমি কারো ক্ষতির দায় নিতে ইচ্ছুক নই, ক্ষমা করবেন। চলুন আজকের এই ভয়ানক কনফেশনের দিকে যাই। ঘটনাটি আমি জাদুকরের ভাষাতেই লিখছি আর আমার লেখার অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চাচ্ছি। আজকের ঘটনাটি যাকে নিয়ে, তিনি সাবিনা খাতুন। তিনি বলছেন, কেমন আছেন? আজ আমি আপনাকে যে ঘটনাটি শোনাতে যাচ্ছি সেটিকে আসলে নিছক একটি ঘটনা বলা ভুল হবে। এটি আসলে আমার জীবনের এক ভয়াবহ স্বীকারোক্তি বা কনফেশন। আজ প্রথমবারের মতো আমি আপনার এবং আপনার অগণিত শ্রোতাদের সামনে আমার জীবনের এই কালো অধ্যায়টি উন্মুক্ত করছি। আল্লাহই ভালো জানেন যে আমার শেষ পরিণতি কি হবে বা পরকালে আমার কপালে কি লেখা আছে, কিন্তু অন্তত এই ঘটনাটি সবাইকে শুনিয়ে আমার মনে হচ্ছে আমার বুকের ওপর চেপে থাকা পাথরটি হয়তো কিছুটা হালকা হবে। আমি আশা করব আপনি আমার এই ঘটনাটি আপনাদের চ্যানেলে অবশ্যই প্রচার করবেন যেন অন্য কেউ আমার মতো ভুল না করে। ঘটনার গভীরে যাওয়ার আগে আমি একটা প্রসঙ্গে কথা বলতে চাই। আমি কিছুদিন আগে আপনার চ্যানেলেই এই ধরনের একটি ঘটনা শুনেছিলাম, সম্ভবত সেটি পর্তুগালের জাদুকরী আন্টি নামে বেশ জনপ্রিয়তা পেয়েছিল। সেই ঘটনায় ওই মহিলা নিজেই কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক করতেন। আমার জীবনের ঘটনাটি কিছুটা সেরকম, তবে পার্থক্য হল আমি জেনে বুঝে বা পরিকল্পনা করে এই অন্ধকার জগতে পা বাড়াইনি। আমার সাথে আসলে কি হয়েছিল, কিভাবে আমি এই ধ্বংসের পথে নামলাম, সেটি ঘটনা শুনলেই আপনারা বুঝতে পারবেন। সত্যি বলতে আমি এখন সেই মেয়েটিতে পরিণত হয়েছি যার সম্পর্কে আমার মহল্লার বা এলাকার মানুষজন ফিসফিস করে বলে, ওই মেয়েটির কাছ থেকে দূরে থেকো, ও জাদু জানে, ও যায়নি। কিন্তু কেউ জানে না আসলে কিভাবে এই ভয়ানক রাস্তায় আমি এলাম। আর এখন আমি যদি ফিরেও যেতে চাই, হাজার চেষ্টাও করি, হালুর পথে ফিরতে পারব না। আমার বাসা ময়মনসিংহ থেকে কিছুটা দূরে এক মফস্বল এলাকায়। আমাদের মহল্লাটা যেমন পুরনো, আমাদের বাড়িটাও ঠিক তেমনই জরাজীর্ণ আর প্রাচীন। বাড়ির চারপাশে উঁচু উঁচু সীমানা প্রাচীর, মাঝখানে বেশ গভীর ও ছমছমে উঠোন। সেই উঠোনের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে বিশাল এক পুরনো নিম গাছ, যার ডালপালাগুলো আকাশটাকে আঁকড়ে ধরতে চায়। বাড়ির মূল গেট দিয়ে ভেতরে ঢুকতেই হাতের বাম পাশে একটা ছোট ঘর, ওটা ছিল আমার দাদির ঘর। আমরা ওটাকে দাদির ঘর বলেই ডাকতাম। যে সময়ের কথা বলছি তখন দাদি মারা গেছেন, প্রায় 3 বছর হয়ে গেছে। কিন্তু তার মৃত্যুর পর থেকে ওই ঘরটা সবসময় তালাবন্ধই থাকত, কেউ ওই ঘরে ঢুকত না। আম্মু প্রায়ই আমাকে সতর্ক করে বলত, সাবিনা খবরদার ওই ঘরের দিকে ভুলেও যাবে না, ওখানে গেলে তোমার ভালো লাগবে না, শরীর খারাপ করবে। কিন্তু মানুষের মন বড়ই অদ্ভুত। যে জিনিসটা থেকে মানুষকে বারবার বারণ করা হয় বা নিষেধ করা হয় সেই জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বা কৌতূহল থাকে সবচেয়ে বেশি। ছোটবেলায় যখনই আমি ওই বন্ধ ঘরটার পাশ দিয়ে যেতাম আমার নাকে এক অদ্ভুত গন্ধ আসত, গন্ধটা অনেকটা আগরবাতি বা ধূপ জ্বলার মতো। আবার কখনো মনে হতো যেন এই মাত্র কেউ ঘর থেকে বের হয়ে গেল, একটা গা ছমছমে অনুভূতি আমাকে ঘিরে ধরত। একদিনের কথা, আব্বু অফিসে ডিউটিতে ছিলেন, তাই বাসায় ফিরতে দেরি হবে। আম্মু ক্লান্ত হয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলেন। গভীর রাত, চারিদিক নিস্তব্ধ। আমি চুপি চুপি দাদির সেই নিষিদ্ধ ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। মনের ভেতর ভয় আর কৌতূহলের এক অদ্ভুত লড়াই চলছিল। আমি ভয়ে ভয়ে হাত বাড়িয়ে দরজার হাতলটা ধরলাম। অবাক কাণ্ড, দরজাটা আগে থেকে খোলা ছিল। আমি চমকে উঠলাম, এই দরজা তো সবসময় বন্ধ থাকে, কে খুলল এই দরজা, নাকি আমার মনের ভুল? কিন্তু ওই যে বললাম কৌতূহল, সেই কৌতূহল আমাকে আর থামতে দিল না। আমি আস্তে করে দরজাটা ঠেলে ভেতরে ঢুকলাম। ঘরে পা রাখতেই আমার শরীরটা কেঁপে উঠল। ঘরের ভেতরটা অস্বাভাবিক ঠান্ডা, মনে হচ্ছিল যেন কেউ এসি চালিয়ে রেখেছে। অথচ আমাদের সম্পূর্ণ বাড়িতে তখন একটা মাত্র ফ্যান চলছিল, সেটাও অন্য ঘরে। আমি দেয়ালের দিকে তাকালাম, সেখানে দাদির একটা পুরনো সাদা কালো ছবি টাঙানো ছিল। সম্ভবত ওটা তার যৌবনের ছবি। ছবিতে দাদি হাসছিলেন, কিন্তু সেই হাসির মধ্যে কেমন যেন একটা রহস্যময় বা অদ্ভুত ব্যাপার ছিল। মনে হচ্ছিল তিনি সরাসরি আমার দিকে তাকিয়ে মুচকি হাসছেন। ঘরের এক কোণে একটা পুরনো আমলের কাঠের আলমারি ছিল। আলমারিটা দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমার স্পষ্ট মনে আছে, আমি যখন খুব ছোট ছিলাম, দাদি প্রায়ই এই আলমারিটার সামনে বসে বিড়বিড় করে কি যেন পড়তেন। কখনো খুব নিচু স্বরে, আবার কখনো বেশ জোরে জোরে অদ্ভুত সব শব্দ উচ্চারণ করতেন। আমি যখন দাদিকে জিজ্ঞেস করতাম, দাদি তুমি কি পড়ছো, তিনি হেসে আমার মাথায় হাত বুলিয়ে বলতেন, কিছু না রে বোন, আমি দোয়া কালাম পড়ছি। তুই যখন বড় হবি তখন তুইও এই দোয়াগুলো পড়িস। সেটাতে জানি না কোন শয়তান হয়তো আমার মাথায় চেপে বসেছিল। আমি মন্ত্রমুগ্ধের মতো সেই আলমারিটার দিকে এগিয়ে গেলাম। আলমারিতে একটা বড় তালা ঝুলছিল। আমি কাঁপা কাঁপা হাতে তালাটা ধরলাম। আশ্চর্য, চাবি ছাড়াই তালাটা আমার হাতের স্পর্শে খুলে গেল, যেন ওটা আমার জন্যই অপেক্ষা করছিল। সম্পূর্ণ ব্যাপারটা আমার কাছে খুব অস্বাভাবিক লাগছিল। মনে হচ্ছিল আমার সাথে যা কিছু ঘটছে সব আগে থেকেই পরিকল্পিত বা প্রিপ্ল্যান্ড, যেন কেউ অদৃশ্য থেকে কলকাঠি নাড়ছে আর দরজা তালা সব আমার জন্য খুলে দিচ্ছে, যেন আমি খুব সহজেই নিজের ধ্বংস ডেকে আনতে পারি। আলমারির দরজাটা ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে খুলে গেল। ভেতরে অনেক পুরনো কাপড়ের ভাঁজ। আমি কাপড়গুলো সরাতেই দেখলাম একদম ভেতরে একটা কালো কাপড়ে মোড়ানো কি যেন রাখা। আমার হৃৎস্পন্দন বেড়ে গেল। আমি সাবধানে কালো প্যাকেটটা বের করে আনলাম। ওপরের কালো কাপড়টা সরাতেই বেরিয়ে এলো একটা খুব পুরনো জীর্ণ বই। বইটার মলাট বা কাভার ছিঁড়ে গেছে, পাতাগুলো বয়সের ভারে হলুদ হয়ে গেছে। বইয়ের ওপরে আরবি এবং ফার্সি ভাষায় অদ্ভুত সব হরফে কিছু লেখা। আমি আরবি পড়তে জানতাম, তাই লেখাটা পড়ার চেষ্টা করলাম। সেখানে লেখা ছিল, যাই হোক আমি সেটা পড়ছি না, তার বাংলাটা বলছি, যে ভয় পায় না কেবল সেই যেন এটা খোলে। আমি বোকার মতো সেই সতর্কবাণী বা ওয়ার্নিং উপেক্ষা করলাম। আসলে বোকার মতো না, আমি তো তখন অর্থই জানতাম না সেই লেখার। শুধু একবার চোখ বুলিয়ে বইটা খুলে ফেললাম। এটাই ছিল আমার জীবনের প্রথম এবং সবচেয়ে বড় ভুল। আমার উচিত ছিল ওখানেই থেমে যাওয়া, বইটা বন্ধ করে রেখে দৌড়ে পালিয়ে যাওয়া, কিন্তু আমি তা করিনি। বইয়ের পাতা উল্টাতেই আমার চোখ কপালে উঠল। ভেতরে অদ্ভুত সব নকশা, জ্যামিতিক আঁকিবুঁকি এবং বিভিন্ন রকমের বাক্য, দুর্বোধ্য সব নির্দেশনা। অনেকগুলো পাতায় লাল কালিতে লেখা ছিল। কালির রংটা এত গাঢ় আর কালচে ছিল যে মনে হচ্ছিল ওটা সাধারণ কালি নয়, রক্ত দিয়ে লেখা। আমার মনের ভেতর থেকে একটা আওয়াজ আসছিল, সাবিনা বইটা বন্ধ করো, এটা ভালো কিছু নয়। কিন্তু আমার মস্তিষ্ক তখন কৌতূহলের নেশায় বুঁদ হয়েছিল। আমার হাত কিছুতেই বইটা বন্ধ করতে পারছিল না, বরং একের পর এক পাতা উল্টে যেতে চাইছিল। আমি পাতা উল্টাচ্ছি আর দেখছি, হঠাৎ একটা পাতায় আমার চোখ আটকে গেল। সেখানে বড় বড় অক্ষরে লেখা, যা চাইবে তাই পাবে, যা তোমার কাছ থেকে হারিয়ে গেছে তা ফিরে আসবে, যা তোমার নয় তাও তোমার হবে, শুধু মন থেকে ডাকো। লেখার নিচে একটা বিশেষ জাদুর প্রক্রিয়া লেখা ছিল। সেখানে বলা ছিল রাতের নির্জনতায় নির্দিষ্ট কিছু শব্দ পাঠ করতে হবে, আর এই কাজের জন্য কিছু খুব সাধারণ জিনিসের প্রয়োজন, একটু লবণ, কালো সুতো, একটা আয়না এবং নিজের মাথার একটা চুল। আমি বইটা বন্ধ করলাম, কিন্তু আমার বুকের ভেতর তখন উথাল পাথাল চলছে। আমি যে খুব ধার্মিক বা নামাজি মেয়ে ছিলাম তা নয়, তবে এমন বোকাও ছিলাম না যে হুট করে জাদুতে বিশ্বাস করে বসব। কিন্তু সমস্যাটা ছিল আমার পরিস্থিতি আর আমার মনের হীনমন্যতা। আমার নিজের জীবনটাকে আমার খুব তুচ্ছ আর সাধারণ মনে হতো। আব্বুর সামান্য আয়ে আমাদের সংসার কোনো মতে চলত। আম্মুর শরীরটা সবসময় খারাপ থাকত, চিকিৎসার টাকা জুটত না। ওদিকে ভার্সিটিতে আমার বান্ধবীদের দেখতাম, কি সুন্দর তাদের জীবন, তাদের হাতে দামি আইফোন, গায়ে নাম করা ব্র্যান্ডের জামা কাপড়, কাঁধে দামি ব্যাগ, আর আমি যখন নিজের দিকে তাকাতাম তখন মলিন চেহারা আর দারিদ্র ছাড়া কিছুই দেখতাম না। আমার মনের ভেতর হিংসার আগুন জ্বলত। সবসময় ভাবতাম, ইস, আমার যদি ওদের মতো টাকা থাকত, আমরাও যদি বড় লোক হতাম। এই বইটা দেখে আমার মনে একটা আশা জাগল। বুঝতে পারছিলাম এটা কালো জাদু, এর ভেতর যা লেখা আছে সবই কুফরি কালাম। আমার বিবেক আমাকে বারবার বাধা দিচ্ছিল, সাবিনা এই পথে যাস না, এটা ধ্বংসের পথ। কিন্তু শয়তান আমার মগজে ঢুকিয়ে দিল যে বড়লোক হওয়ার, ধনী হওয়ার এর চেয়ে সহজ রাস্তা আর নেই। অনেক চিন্তা ভাবনার পর আমি সিদ্ধান্ত নিলাম, আমি এই জাদুটা করব। ধনী হওয়ার নেশা আমাকে অন্ধ করে দিয়েছিল। পরের রাতটা ছিল বৃহস্পতিবার দিবাগত রাত, অর্থাৎ জুম্মার রাত। বইয়ে লেখা ছিল এই রাতটি এসব কাজের জন্য উপযুক্ত। রাত গভীর হল, বাসার সবাই ঘুমিয়ে কদাকার। আমি আমার ঘরের দরজা ভেতর থেকে লক করে দিলাম, ঘরের লাইট নিভিয়ে দিলাম, শুধু মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বেলে রাখলাম উল্টো করে, যেন খুব আবছা আলো থাকে। বইয়ে লেখা ছিল এই কাজ খুব কম আলোতে করতে হবে। আমি আমার সামনে একটা ছোট আয়না নিয়ে বসলাম, পাশে একটা প্লেটে কিছু লবণ, কালো সুতো, আমার মাথা থেকে গোড়া সহ উপরে নেয়া চুল রাখলাম, সব আয়োজন সম্পন্ন। বইটা আমার সামনে খোলা, আমি বইয়ের নির্দেশ মতো মন্ত্র পড়তে শুরু করলাম। শব্দগুলো উচ্চারণ করা কঠিন ছিল, জিভে আসছিল না, কিন্তু আমি চেষ্টা করে যেতে লাগলাম। বইয়ে লেখা ছিল এই শব্দগুলো তিনবার পড়তে হবে। আমি যখনই পড়া শুরু করলাম, আমার ঘরের পরিবেশটা কেমন যেন পাল্টে যেতে লাগলো। আমার ঘরের ফ্যান বন্ধ ছিল, জানালাও লাগানো, অথচ আমি স্পষ্ট অনুভব করলাম ঘরের ভেতর একটা হিম শীতল হাওয়া বইতে শুরু করেছে। মনে হচ্ছিল আমার ঠিক কানের কাছে বা ঘাড়ের পেছনে কেউ ফুঁ দিচ্ছে। আমার হাত পা ভয়ে কাঁপছে ছিল, কিন্তু আমি থামলাম না। পড়া শেষ করে বইয়ের নির্দেশ মতো আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকালাম। বইয়ে লেখা ছিল, আয়নায় তাকিয়ে নিজের নাম বলো এবং মনে মনে সেই ইচ্ছাটার কথা ভাবো যা তুমি সবচেয়ে বেশি চাও। আমি আয়নার দিকে তাকালাম, এক মুহূর্তের জন্য আমার মনে হল আমার পুরো মুখে নানান ধরনের কালো কালো ছোপ ছোপ দাগ। আমি ভয় পেয়ে চোখ সরালাম, আবার দেখলাম এবার দাগগুলো নেই। আমি সাহস সঞ্চয় করে নিজের নাম বললাম এবং মনে মনে সেই ইচ্ছাটা পোষণ করলাম যা আমি ছোটবেলা থেকে চেয়েছি। আপনারা হয়তো আমার ইচ্ছেটা শুনে হাসবেন বা আমাকে ঘৃণা করবেন, কিন্তু আমার একটাই চাওয়া ছিল, সবাই আমার দ্বারা প্রভাবিত হোক, আমার কাছে অঢেল টাকা থাকুক, আমাকে দেখে মানুষ হিংসা করুক এবং আমি যেন সবার মধ্যমণি হয়ে উঠি। যেই আমি এই কথাটা ভাবলাম, আয়নার দিকে তাকিয়ে আমি চমকে উঠলাম। দেখলাম আমার চোখগুলো কেমন যেন সম্পূর্ণ কালো হয়ে গেছে, সাদা অংশটি যেন নেই, ভেতরটা ধোয়ার মতো ধোয়াশা। হঠাৎ আমার মাথাটা ভন ভন করে ঘুরে উঠল, চোখের ওপরে অন্ধকার নেমে আসলো, তারপর আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরল দেখলাম আমি বিছানায় শুয়ে আছি, আমার পুরো শরীর ঘামে ভিজে গেছে, এমনকি পরনের কাপড়টাও ভিজে চুপচুপে হয়ে গেছে। আম্মু আমার শিয়রে দাঁড়িয়ে আমাকে চোখ খুলতে দেখে আম্মু উদ্বিগ্ন হয়ে বললেন, হাই সাবিনা, সাবিনা তুই ঠিক আছিস তো? সকালে তোকে ডাকতে এসে দেখি তুই মেঝের উপরে অজ্ঞান হয়ে পড়ে আছিস। আমি আম্মুকে মিথ্যা বললাম, বললাম আম্মু আসলে আজকাল পড়ার খুব চাপ যাচ্ছে, তো রাতে ঠিক মতো ঘুম হচ্ছে না, তার উপর এই খাওয়া দাওয়ায় অনিয়ম করেছি, দুর্বলতার কারণে হয়তো পড়ে গিয়েছিলাম। আম্মু আমার মাথায় হাত বুলিয়ে বললেন, নিজের শরীরের যত্ন নিস মা, ঠিক মতো খাওয়া দাওয়া করিস, এই বলে আম্মু চলে গেলেন। কিন্তু এর পর থেকে আমি একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করলাম। আমি যেই কাজটি করেছিলাম বা জাদুটি করেছিলাম তার ফল পেতে শুরু করলাম। পরের কয়েকদিনে আমার জীবনে অবিশ্বাস্য সব ঘটনা ঘটতে শুরু করল। ইউনিভার্সিটিতে গেলাম, আগে কেউ আমার দিকে ফিরেও তাকাত না, সেদিন ক্যাম্পাসে ঢুকতেই মনে হল সবার নজর আমার দিকে। যেসব মেয়েরা আমাকে পাত্তাই দিত না, আমাকে নিয়ে হাসাহাসি করত, তারা দেখি নিজে থেকে এসে আমার সাথে কথা বলছে, আমার সাথে বন্ধুত্ব করার জন্য তারা পাগল হয়ে উঠছে। বুঝতে পারছিলাম না ওদের হলোটা কি। আগে যারা আমার পোশাক বা চলাফেরা নিয়ে টিটকিরি দিত, এখন তারা আমার পাশে বসার জন্য মরিয়া হয়ে উঠছে। এবং ব্যাপারটা এখানে থামল না, যদি কোনো টিচার আমাকে ক্লাসে সামান্য বকাবকি করত, তাহলে আমার এই নতুন বান্ধবীরা আমার হয়ে টিচারের সাথে তর্ক জুড়ে দিত। লাস্ট সেমিস্টারে আমি খারাপ করেছিলাম, একদিন টিচার আমাকে ডেকে বললেন, সাবিনা আসলে দোষটা আমারই, আমি তোমাকে ঠিকমতো গাইড করতে পারিনি। খিটখিটে একজন টিচার, তিনি এই কথা বলছেন। বাসার পরিস্থিতিও পাল্টে গেল। একদিন ইউনিভার্সিটি থেকে ফিরে দেখি আব্বু খুব খুশি। আব্বুর স্বভাব ছিল খুব গম্ভীর, আমার সাথে খুব একটা হাসি মুখে কথা বলতেন না। কিন্তু সেদিন আব্বু আমাকে কাছে ডেকে বসালেন, বললেন, সামিনা জানিস তো মা, আজ অফিসে আমাকে বড় অঙ্কের একটা বোনাস দিয়েছে। আমি ঠিক করেছি আগামী মাসেই তোকে একটা ভালো মোবাইল কিনে দেব। সবকিছু কেমন যেন স্বপ্নের মতো মনে হচ্ছিল, আমার সব ইচ্ছে যেন জাদুর মতো পূরণ হচ্ছিল। কিন্তু এই বাহ্যিক সুখের আড়ালে আমার মনের ভেতর এক অজানা আতঙ্ক বাসা বাঁধল, এক অদ্ভুত অস্বস্তি আমাকে গ্রাস করে ফেলল। রাতে যখন আমি নিজের ঘরে একা থাকতাম, তখন মনে হতো আমি একা নই, কেউ একজন আমার পাশে আছে। আমি শুয়ে থাকলে মনে হতো কেউ একজন আমার পাশে এসে শুয়ে পড়েছে, বিছানাটা দেবে যাচ্ছে। আমার বিবেক আমাকে প্রতি মুহূর্তে দংশন করছিল। ভেতর থেকে একটা আওয়াজ আসত, তুই যা করছিস তা ঠিক করছিস না সাবিনা, এর পরিণাম ভালো হবে না। কিন্তু মানুষের লোভের কোনো শেষ নেই। মানুষের স্বভাব এমন যে সে যত পায় তত চায়। আমারও তাই হল, এইটুকু প্রাপ্তিতে আমার মন ভরল না। আমি আবার সেই অভিশপ্ত বইটা খুললাম। এবার আমি খুঁজলাম ভালোবাসা বা কাউকে বশ করার উপায়। আমাদের ইউনিভার্সিটিতে ফারুক নামে একটা ছেলে ছিল। ফারুক ছিল অসম্ভব হ্যান্ডসাম অ্যান্ড স্মার্ট। ইউনিভার্সিটির সব মেয়েই তাকে পছন্দ করত। আমার অনেক দিনের সুপ্ত ইচ্ছে ফারুকের সাথে সম্পর্ক করার। আমি আবার সেই একই আয়োজন করলাম, সেই লবণের প্লেট, কালো সুতো, আমার চুল সামনে আয় না। এবার আমার ইচ্ছা ছিল ফারুক যেন আমাকে পছন্দ করে, আমার জন্য সে যেন পাগল হয়ে যায়। তবে এই কাজটার একটা শর্ত ছিল, যাকে বশ করতে হবে তার মায়ের নাম জানা থাকতে হবে। ভাগ্যক্রমে আমি ফারুকের মায়ের নাম জানতাম। একবার ফারুকের আম্মু ইউনিভার্সিটিতে এসেছিলেন, তখন শুনেছিলাম ওনার নাম নুসরাত। পুরো নাম মনে নেই, শুধু নুসরাতটুকুই মনে ছিল। আমি মোমবাতি জ্বালালাম, সব সরঞ্জাম সামনে নিয়ে আয়নার দিকে তাকিয়ে ফারুকের নাম এবং তার মায়ের নাম জপতে শুরু করলাম। বইয়ের লেখা মন্ত্রগুলো প্রায় 2000 বার পড়তে হবে, আমি এক মনে পড়ে যাচ্ছিলাম। পড়তে পড়তে হঠাৎ মনে হল মোমবাতিটা তপ করে নিভে গেল, যদিও বাতাসে কোনো ঝাপটা ছিল না। চারপাশের অন্ধকারটা যেন জীবন্ত হয়ে উঠল। মনে হল আমার ঘরের ভেতর অনেকে হাঁটাহাঁটি করছে, ভারী পায়ের আওয়াজ, অস্পষ্ট ফিসফিসানি। আমার দম বন্ধ হয়ে আসছিল, নিঃশ্বাসের সাথে বাতাস নিতে পারছিলাম না। তীব্র শ্বাসকষ্টে আমি আবার জ্ঞান হারালাম। যখন চোখ মেললাম তখন সকাল হয়ে গেছে, আমি মেঝেয় পড়েছিলাম। ভাগ্যিস আম্মু তখনও আমার ঘরে আসেনি, আমার ভার্সিটি যাওয়ার সময় হয়ে গিয়েছিল। আমি কোনো রকমে উঠে তৈরি হয়ে নিলাম। শরীরটা খুব খারাপ লাগছিল, কিন্তু মনের ভেতর একটা উত্তেজনা কাজ করছিল। আজ কি হবে, ফারুক কি আমাকে পছন্দ করবে? রিকশায় করে ইউনিভার্সিটি যাওয়ার সময় এসব ভাবছিলাম। পৌঁছালাম সেখানে, সম্ভবত তখন ক্লাসের ব্রেক চলছিল। হঠাৎ দেখি ফারুক আমার দিকে এগিয়ে আসছে। আমি বিশ্বাস করতে পারছিলাম না, ও সরাসরি এসে আমার সামনে দাঁড়ায়। খুব বিনীতভাবে বলে, সাবিনা তুমি কি ফ্রি আছো? আসলে অ্যাসাইনমেন্টের ব্যাপারে তোমার সাথে একটু ডিসকাস করার দরকার ছিল। ব্যাস সেই যে অ্যাসাইনমেন্টের বাহানায় কথা শুরু হল আর থামল না। ভার্সিটিতে দেখা করা, ফোনে মেসেজ, তারপর রাতভর কথা বলা। মনে হচ্ছিল ফারুক আমার হাতের মুঠোয়, আমি ছাড়া ও যেন কিছুই বোঝে না, কিছুই দেখে না। কিন্তু আমি খেয়াল করলাম ফারুকের মধ্যে একটা পরিবর্তন এসেছে, ও দিন দিন শুকিয়ে যাচ্ছে। ওর চোখের নিচে কালো দাগ বা ডার্ক সার্কেল পড়ে গেছে। ও প্রায়ই আমাকে বলত, জানো সাবিনা ইদানিং আমি খুব অদ্ভুত সব স্বপ্ন দেখছি। আমি স্বপ্নে দেখি তুমি একটা অন্ধকার ঘরে বসে আছো, আমি তোমার কাছে যেতে চাই কিন্তু কোনো এক অদৃশ্য শক্তি আমাকে আটকে দেয়, আমাকে তোমার কাছে যেতে দেয় না। একদিন ও আমার সাথে দেখা করতে এলো। ওকে খুব বিচলিত আর রাগী মনে হচ্ছিল। এসেই বলল, সাবিনা সত্যি করে বলতো কি হচ্ছে, যেদিন থেকে তোমার সাথে আমার বন্ধুত্ব হয়েছে আমি এক মুহূর্তের জন্য শান্তি পাচ্ছি না, আমার সবসময় খারাপ লাগে, বুক ধরফর করে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, আমি চাইলেও তোমাকে ছেড়ে থাকতে পারছি না, তোমাকে না দেখলে আমার দম বন্ধ লাগে। কি হচ্ছে সব বলতো? ওর কথা শুনে এক মুহূর্তের জন্য আমার খুব মায়া হল, বেচারা খুব কষ্ট পাচ্ছে। কিন্তু পরক্ষণেই আমার ভেতরে শয়তান জেগে উঠল। আমি তাকে বললাম, ধুর বোকা, আমি আবার কি করব, ভালোবাসলে এসব হয়, একজন আরেকজন থেকে দূরে থাকতে পারে না। আপনাকে সত্যি বলছি, আমার বিবেকের কাছে আমি দগ্ধ হচ্ছিলাম। একটা সুস্থ স্বাভাবিক নিরপরাধের ছেলেকে আমি নিজের স্বার্থের জন্য জোর করে জাদুর মাধ্যমে কাছে টেনে এনেছি। এতদিন সব ঠিকঠাক চলছিল, আমি যা যা চেয়েছিলাম, টাকা, সম্মান, ভালোবাসা সবই পাচ্ছিলাম। কিন্তু এরপর এমন একটা ঘটনা ঘটল যা আমাকে বুঝিয়ে দিল যে আমার পাপের ঘড়া পূর্ণ হয়ে গেছে, এখন হিসাব দেবার পালা। সেদিন রাতে আমি এক ভয়ানক স্বপ্ন দেখলাম। স্বপ্নে দেখলাম সেই কালো জাদুর বইটা একটা টেবিলের উপরে রাখা, তার পাশে একটা ছায়ামূর্তি বসে আছে। অবয়বটাকে দেখে বোঝা যাচ্ছিল না সে পুরুষ নাকি নারী। সে আমার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলছে, তুমি দুইবার চেয়েছ, দুইবারই তোমাকে দেয়া হয়েছে, দুইবার তুমি নিজের জন্য চেয়েছ, এবার তৃতীয়বার চাইতে হবে, কিন্তু এই চাওয়াটা হবে আমার জন্য, আমার পাওনা আমাকে দিতে হবে। স্বপ্নের মধ্যে আমি ভয় পেয়ে বিছানা থেকে উঠে দৌড়ে পালানোর চেষ্টা করলাম, কিন্তু যেই আমি নড়তে গেলাম অমনি ছায়ামূর্তিটা খপ করে আমার হাত ধরে ফেলল। তার স্পর্শ ছিল আগুনের মতো, মনে হলো কোনো জ্বলন্ত লোহা বা কয়লা আমার হাতের তালুতে চেপে ধরা হয়েছে। তীব্র যন্ত্রণায় আমি ছটফট করে চিৎকার করে উঠলাম। সেই চিৎকারেই আমার ঘুম ভেঙে গেল, ধরমর করে উঠে বসলাম, হাতটা তখনও জ্বলছে। আমি লাইট জ্বালিয়ে নিজের হাতের দিকে তাকালাম, ভয় আমার অন্তরাত্মা কেঁপে উঠল। আমার হাতের তালুটা টকটক করছে, যেন সত্যিই পুড়ে গেছে, ফোসকা পড়ে যাবার মতো অবস্থা। আমি তাড়াতাড়ি উঠে টুথপেস্ট লাগালাম, ব্যথানাশক ওষুধ খেলাম, কিন্তু জ্বালাপোড়া কম ছিল না। হঠাৎ আমার চোখ গেল ঘরের কোণে, দেখি স্বপ্নে যেমন দেখেছিলাম ঠিক তেমনি সেই বইটা টেবিলের ওপরে রাখা। আমার স্পষ্ট মনে আছে আমি ঘুমানোর আগে বইটা লুকিয়ে রেখেছিলাম আলমারির ড্রয়ারে। তাহলে এটা টেবিলের উপরে আসলো কিভাবে? ভয় আমি দৌড়ে গিয়ে বইটা বন্ধ করে মেঝের কার্পেটের নিচে লুকিয়ে ফেললাম। কিন্তু একই পেছন ফিরে তাকাতেই দেখি বইটা আবার টেবিলের ওপর। আসলে ওই বইটার প্রতি আমার এক ধরনের নেশা তৈরি হয়ে গিয়েছিল। আমার মনে হতো আমার হাতে অসীম ক্ষমতা, আমি যাকে খুশি ওপরে তুলতে পারি, আমি যাকে খুশি নিচে নামাতে পারি, অসীম ক্ষমতা আমার ভাবতে শুরু করেছিলাম। কিন্তু আমার এই অহংকার চূর্ণ হতে বেশি সময় লাগলো না। কয়েকদিন পরেই একটা খবর পেলাম যা আমার পায়ের নিচ থেকে মাটি সরিয়ে দিল। আমার এক বান্ধবী আমাকে জানালো যে ফারুক নাকি অন্য একটি মেয়ের সাথে সম্পর্ক করেছে। বান্ধবী বলল সে নিজের চোখে ফারুককে ওই মেয়েটির সাথে একটা রেস্টুরেন্টে দেখেছে, এবং এই কথা শুনে আমার মাথায় রক্ত উঠে গেল। আমি ভেতর থেকে ভেঙে চুরমার হয়ে গেলাম। আমার এত কষ্ট, এত সাধনা সব বৃথা, ফারুক আমাকে ঠকালো। আমার এত রাগ হচ্ছিল যে মনে হচ্ছিল ফারুককে সামনে পেলে আমি গুলি করে মেরে ফেলব। আমি পাগলের মতো বাড়ি ফিরে এলাম, সেই অভিশপ্ত বইটা বের করলাম। এবার আমি এমন একটা কিছু খুঁজে বের করতে চাইলাম যা দিয়ে কাউকে বান মারা যায় বা মেরে ফেলা যায়। খুঁজতে খুঁজতে পেয়েও গেলাম বইয়ের একটা পাতায় মৃত্যুবান বা মারণ উচাটন মন্ত্র লেখা। সেখানে ছিল যাকে মারতে চাও তার ব্যবহৃত কোনো জিনিস বা কাপড় তোমার কাছে থাকতে হবে। আমি ভাবলাম ফারুকের কি আছে আমার কাছে। মনে পড়ল একদিন খুব রোদ ছিল, ফারুক তার মাথার ক্যাপটা খুলে আমাকে পরিয়ে দিয়েছিল, পরে আমি আর সেটা ফেরত দেইনি। ওই ক্যাপটা এখনো আমার আলমারিতে আছে। আমি দৌড়ে গিয়ে ক্যাপটা বের করলাম। বইয়ে পরবর্তী নির্দেশ ছিল নিজের আঙুল কেটে রক্ত বের করতে হবে এবং একটা ছোট বাটিতে সেই রক্ত জমা করতে হবে, তারপর কিছু মন্ত্র পড়ে সেই রক্তে ফু দিতে হবে। এর পরের ধাপটা ছিল আরো কঠিন, আমাকে মাঝরাতে কবরস্থানে যেতে হবে এবং এমন একটি কবর খুঁজে বের করতে হবে যেখানে খুব সম্প্রতি লাশ দাফন করা হয়েছে, সেই তাজা কবরের মাটি নিয়ে আসতে হবে। রাত তখন ১১টা, আমি একটা বোরকা পরে চুপিসারে বাড়ি থেকে বের হয়ে গেলাম। শীতের রাত, কুয়াশায় ঢাকা চারিদিক। কবরস্থানে পৌঁছে দেখি শুনশান নীরবতা, শুধু বাতাসের শোঁ শব্দ, আমার গা ছমছম করছিল। হঠাৎ এক জায়গা থেকে আগরবাতি আর গোলাপ জলের তীব্র গন্ধ পেলাম। এগিয়ে গিয়ে দেখি একটা কবর, মাটি এখনো ভেজা। বুঝলাম কবরটা আজকের। আমি দ্রুত হাত দিয়ে এক মুঠো মাটি তুলে নিলাম। আমার হাত কাঁপছিল, মনে হচ্ছিল কবর থেকে কেউ হাত বাড়িয়ে আমাকে ধরে ফেলবে। আমি মাটি নিয়ে এক দৌড়ে কবরস্থান থেকে বেরিয়ে এলাম। বিশ্বাস করুন, তখন আমার মাথায় ফারুককে মেরে ফেলার জেদ এতটাই প্রবল ছিল যে ভয় ডর সব উধাও হয়ে গিয়েছিল। দৌড়ানোর সময় মনে হচ্ছিল আমার সাথে সাথে অন্য কেউ দৌড়াচ্ছে, কেউ একজন আমার ওপর নজর রাখছে। বাসায় ফিরে নিজের ঘরের দরজা বন্ধ করলাম, সেই কবরের মাটি আমার আঙুল কাটা রক্ত একসাথে মেশালাম, তারপর আটা গুলিয়ে তার সাথে সেই রক্ত মাখা মাটি মিশিয়ে একটা মণ্ড বা পুতুল তৈরি করলাম। বইয়ে লেখা ছিল এই কাজটা তিন দিনের, প্রথম দিনের কাজ শেষ এই মণ্ডটা ফারুকের ছবির ওপর লেপে দিতে হবে। আমার কাছে ফারুকের অনেক ছবি ছিল, প্রিন্টার দিয়ে একটা ছবি বের করলাম এবং সেই ছবির ওপরেই এই মণ্ডটা মাখিয়ে দিলাম। দ্বিতীয় দিনের কাজটি ছিল অত্যন্ত জঘন্য, আমি বিস্তারিত বলতে পারব না কারণ আপনারা অনেকেই হয়তো এটা পছন্দ করবেন না। আমি খবর পাচ্ছিলাম ফারুক আমার ফোন ধরছে না, মেসেজের রিপ্লাই দিচ্ছে না। আমার বান্ধবী নিশ্চিত করেছে যে ওই নতুন মেয়েটির সাথেই তার এখন ঘনিষ্ঠতা। এই অবহেলা আমি আর সহ্য করতে পারছিলাম না। দ্বিতীয় রাত পার হলো, এবার তৃতীয় রাত এবং শেষ রাত। এই কাজটা ছিল সবচেয়ে ঘৃণ্য। বইয়ে লেখা ছিল যে আমাকে আরো জঘন্য কোনো একটা কিছু করতে হবে, আমি সেটাও করেছিলাম। আপনারাই ভাবুন, আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাওয়ার শিরক আর শিরিকের কোনো ক্ষমা নেই। কিন্তু আমি যখন অন্ধ কুঁয়ে পড়ে গেছি, পাপ পুণ্যের বোধ আমার লোপ পেয়েছে, আমি শুধু ক্ষমতা আর প্রতিশোধ চাই। আমি মন্ত্রগুলো পড়েছিলাম এবং মন্ত্রগুলো ছিল শয়তানের নামে। আমি তার কাছেই সাহায্য চেয়েছিলাম। যে এলাকায় আমি থাকি সেখানে গলিতে প্রায়ই ম্যানহোল উপচে নোংরা পানি জমে থাকে, তাই ওই পচা পানির ব্যবস্থা করা আমার জন্য কঠিন ছিল না। আমি সেই দুর্গন্ধযুক্ত পানি দিয়ে গোসল করেছিলাম। কি উৎকট গন্ধ, আমার নিজেরই বমি আসছিল। আমার কাজ শেষ, এখন শুধু অপেক্ষা। মনের মধ্যে এক ধরনের পৈশাচিক আনন্দ আর ভয় কাজ করছিল। কি হবে এখন? ফারুক কি সত্যিই মরে যাবে? আমি ফারুককে কল করলাম, রিং হচ্ছে, কল ধরছে না। ও তো আগে থেকে আমার ফোন ধরছিল না, তাই বুঝতে পারছিলাম না ও কি বেঁচে আছে নাকি শেষ হয়ে গেছে। তবে আমার বিশ্বাস ছিল আমার জাদু বিফলে যাবে না। সেই রাতটা আমি ঘুমোতে পারিনি। একে তো শরীরের সেই জঘন্য গন্ধ, তার উপর মানসিক উত্তেজনা, মনে হচ্ছিল কেউ আমাকে বারবার ধাক্কা দিয়ে জাগিয়ে দিচ্ছে। ঘরের কোণ থেকে ফিসফিস শব্দ শোনা যাচ্ছিল। ভোরের দিকে ক্লান্ত হয়ে একটু চোখটা লেগে এসেছিল। সকালে ঘুম ভাঙল অনেক দেরিতে, ইউনিভার্সিটির সময় পার হয়ে গেছে। আমি দ্রুত উঠে ভালো করে গোসল করে অনেকগুলো পারফিউম মেখে গন্ধ দূর করার চেষ্টা করলাম। তারপর বই খাতা নিয়ে দৌড় দিলাম ইউনিভার্সিটির দিকে। বাস পেলাম না, তাই রিক্সা নিলাম। সারা পথ বুক ধরফর করছিল, ফারুক কি আজকে আসবে নাকি ওর লাশ পাওয়া যাবে। ভার্সিটি পৌঁছাতে পৌঁছাতে দুপুর হয়ে গেল। ক্লাসে ঢুকে দেখি ফারুক নেই। আমার এক ক্লাসমেট দৌড়ে এসে আমাকে বলল, সামিয়া শুনেছিস, ফারুক অ্যাক্সিডেন্ট করেছে, স্পট ডেড, ঘটনাস্থলেই মারা গেছে। খবরটা শোনার সাথে সাথে মনে হল আমার বুকের ভেতর বাজ পড়ল। আমি তো এইটাই চেয়েছিলাম, তাই না? আমি তোকে মারার জন্য তিন রাত ধরে এই জঘন্য কাজ করেছি, কিন্তু ওর মৃত্যুর খবরটা শুনে আমি সহ্য করতে পারলাম না। আমার মাথা ঘুরে গেল। আমি বিশ্বাস করতে পারছিলাম না যে আমি নিজের হাতে আমার প্রিয় মানুষটিকে হত্যা করেছি। আমার মন নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু আমি কোনোভাবেই সান্ত্বনা পাচ্ছিলাম না। আমার যেন মনে হচ্ছিল এটা নিছক দুর্ঘটনা নয়, এটা হয়েছে আমার জাদুর কারণেই। কিছুদিন পর আমার সেই ধারণা প্রমাণ হল। ফারুক যেদিন মারা যায় সেদিন গাড়িতে ও একা ছিল না, আমাদেরই আর এক বন্ধু ওর সাথে ছিল। ফারুক মারা গেলেও ওই বন্ধুটি মারাত্মক আহত হয়ে বেঁচে গিয়েছিল। প্রায় 15-20 দিন পর সুস্থ হয়ে সে ইউনিভার্সিটিতে এলো। আমরা সবাই তাকে ঘিরে ধরলাম। সে বলল, সেদিন আমরা ঠিকঠাকই যাচ্ছিলাম, হঠাৎ ফারুক চিৎকার করে উঠল ও বলতে লাগল, সামনে থাকা কতগুলো মহিলা রাস্তার মাঝখান থেকে দাঁড়িয়ে আছে। আমি সামনে তাকালাম, রাস্তা একদম ফাঁকা। আমি ফারুককে বললাম, কই, কেউ নেই তো? কিন্তু ফারুক ভয়ে কাঁপছিল। ও বলছিল, ওই তো কালো কাপড় পরা মহিলাগুলো এগিয়ে আসছে। এই বলে সে স্টিয়ারিং ঘুরিয়ে দিল। আমাদের গাড়িটা প্রচন্ড গতিতে রাস্তার পাশের একটা বড় গাছের সাথে ধাক্কা খেল। বন্ধুটি আরো বলল, দুপুরবেলার ঘটনা, আমি স্পষ্ট দেখেছি রাস্তা ফাঁকা, কিন্তু ফারুক বারবার ওই মহিলাদের দেখছিল। ওর কথা শুনে আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, আমি দৌড়ে ওয়াশরুমে গিয়ে দরজা বন্ধ করে দিলাম। আমার কান্না বাঁধ মানছিল না। ফারুকের বন্ধু যে সময়ের কথা বলল, আমি সেই সময়ে আমার কাজ শেষ করেছি, ছবি পুরাচ্ছি, অর্থাৎ আমি সেই ডাইনি যে ফারুকের মৃত্যুর কারণ। আমি আল্লাহর কাছে অনেক কাঁদলাম, ক্ষমা চাইলাম, কিন্তু মনে হল আসমানের সব দরজা আমার জন্য বন্ধ হয়ে গেছে। এর কিছুদিন পরের ঘটনা, আম্মু প্রতিদিনের মতো সকালে কাঁচা বাজার গিয়েছিলেন। গত 15-20 দিন ধরে আম্মু সংসারের বাজার করেন, বাজার আমাদের বাসার খুব কাছেই। আম্মু বাজার করে ফিরছিলেন, হঠাৎ হইচই শুনে আমি গেটে গেলাম। দেখি মহল্লার কয়েকজন মহিলা আম্মুকে একটা রিকশায় করে ধরাধরি করে নামাচ্ছে। আম্মুর পা দিয়ে রক্ত ঝরছে, তিনি যন্ত্রণায় কাঁতরাচ্ছেন। শুনলাম আম্মুর মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে, দ্রুত অ্যাম্বুলেন্স ডেকে পাঠালাম। আম্মুর পা ভেঙে চুরমার হয়ে গিয়েছিল, হাড় গুঁড়ো হয়ে গিয়েছিল। ডাক্তার জানালেন পায়ে রড বা প্লেট লাগাতে হবে, অপারেশন হলো। আম্মুর জ্ঞান ফেরার পর আমি জিজ্ঞেস করলাম, আম্মু কিভাবে হলো এসব, তুমি তো সবসময় সাবধান থাকো। আম্মু কান্না জড়িত কণ্ঠে বললেন, মারে আমি তো রাস্তার এক পাশ দিয়ে যাচ্ছিলাম, আশেপাশে কোনো গাড়িও ছিল না, হঠাৎ মনে হলো পেছন থেকে কে যেন আমাকে প্রচন্ড ধাক্কা দিল, আমি ছিটকে রাস্তার মাঝখানে পড়লাম, আর ঠিক তখনই একটা গাড়ি এসে। আম্মুর কথা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। আমার চোখের সামনে সেই স্বপ্নের দৃশ্য ভেসে উঠল, সেই ছায়ামূর্তি বলেছিল তৃতীয়বার আমার জন্য চাইতে হবে। আমি শয়তানের সাহায্য নিয়েছিলাম আর শয়তান তার পাওনা বুঝে নিচ্ছে, আমার পাপের শাস্তি আমার মা ভোগ করছেন। পেছন থেকে কেউ ধাক্কা দেয়নি, ওটা ছিল আমারই ডেকে আনা অভিশাপ। আজ আম্মু পঙ্গু হয়ে বিছানায় পড়ে আছেন, আর আমি বেঁচে আছি এক জীবন্ত লাশ হয়ে। সেই বইটা আমি অনেক চেষ্টা করেও ধ্বংস করতে পারিনি, ওটা এখনো আমার কাছে ফিরে ফিরে আসে। প্রতি রাতে আমি দুঃস্বপ্ন দেখি, ফারুক আসে পোড়া শরীর নিয়ে আমার দিকে তাকিয়ে হাসে, আর সেই ছায়া মূর্তিটা আমার কানের কাছে ফিসফিস করে বলে, আরো চাই। আমার এই ঘটনা হয়তো অনেকের কাছে অবিশ্বাস্য মনে হবে, কিন্তু যারা এই কালো জাদুর জগতে একবার পা বাড়িয়েছে তারা জানে এটা কতটা সত্য আর ভয়ঙ্কর। আমার জীবন তো শেষ হয়েই গেছে। আপনাদের কাছে শুধু একটাই অনুরোধ, লোভে পড়ে বা আবেগের বশবর্তী হয়ে কখনো শয়তানের সাথে হাত মেলাবেন না। শর্টকাট বা জাদু দিয়ে হয়তো সাময়িক কিছু পাওয়া যায়, কিন্তু বিনিময়ে যা হারাতে হয় তা কল্পনাও করা যায় না। আল্লাহ সবাইকে এই পথ থেকে দূরে সরিয়ে রাখুন। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের জানাবেন, কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। যদি এই ঘটনাটি আরও বেশি ভালো লাগে তাহলে শেয়ার করবেন বন্ধুদের সাথে। এবং আপনারা সবাই জানেন যে এখানে অনেক মানুষ শুনছি আমরা, কিন্তু হয়তো অনেকেই সাবস্ক্রাইব করিনি। প্লিজ 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 সাবস্ক্রাইব করে নিন আমাদের চ্যানেলটি, এবং অবশ্যই বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আপনাদের সবার নিশ্চয়ই মনে আছে আত্মাবন্দী জাদুর কথা। হ্যাঁ, আজকে আমরা নিয়ে এসেছি আত্মাবন্দী জাদুর দ্বিতীয় পর্ব।
কি রে ভাই, চলুন, ফার্স্ট পার্টে কি ছিল
না পারিয়ে
কখন গেল?
ভাইরাল চেহারাতে গিয়ে পথা দিয়ে ফেলছেন না তো? জি হ্যাঁ, সবার সাথে আপডেটেড থাকতে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর ঘন্টা বাজিয়ে দিন।
ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন অতিথি হিসেবে সিয়াম। আমি বিশ্বাস করব যে এতক্ষণ পর্যন্ত আপনারা যে ঘটনাটা শুনছিলেন সেই ঘটনাটা আপনার ভালো লেগেছে, এবং প্রথম ইমেলটাও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের এই এপিসোডটি আপনারা শেয়ার করবেন আপনাদের কাছের মানুষের সাথে, পরিচিত মানুষের সাথে, বন্ধুদের সাথে। আমাদের সঙ্গে আছেন সিয়াম। সিয়াম কেমন আছেন আপনি? আপনি যদি আপনার পরিচয়টা আরও একবার সবাইকে একটু জানিয়ে দিতেন তাহলে খুব ভালো হতো। সিয়াম সরাসরি জয়েন করেছেন ভূত ডট কমে আমাদের সাথে, তিনি কথা বলবেন। আনমিউট করে কথা বলতে হবে সিয়াম। আপনাকে আমরা পরিষ্কারভাবে শুনতে পাচ্ছি। সিয়াম আপনি কোথা থেকে বলছেন, আপনার পরিচয়টা যদি আপনি দিতেন তাহলে খুব ভালো হতো।
হ্যাঁ, আসসালামু আলাইকুম, আমি সিয়াম, আমার জেলা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে, এখন বলছি কুমিল্লাতে। আমি স্টুডেন্ট আর হচ্ছে একটা প্রাইভেট কোম্পানিতে পার্ট টাইম জব করি আর কি।
ওকে স্যাম, থ্যাংক ইউ সো মাচ। আমরা চলেন সরাসরি আপনার ঘটনায় চলে যাই। আপনি কোথাকার ঘটনা বলছেন সেটা বলে আপনার ঘটনা শুরু করেন, আমি মাঝখানে আপনাকে আর থামাবো না।
ঘটনাটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার কোন একটা গ্রামে, আমি গ্রামের নামটা বলতে চাচ্ছি না কোন একটা কারণে আর কি। তো ঘটনাটা শুরু হয়, মানে ঘটনা তো উৎপত্তি 2019 সালে আর কি। 2019 সালে তখন আমি নতুন মাদ্রাসায় পড়ি। তো ওই সময় একদিন ফজরের নামাজ পড়ার পর আমি আর আমার একটা সিনিয়র ভাই হচ্ছে মানে ছাত্রাবাসের ছাদে যাওয়ার প্ল্যান করি আর কি। তো আমরা ফজরের নামাজ আদায় করে ছাদে যাই আর কি। তো ছাদে যাওয়ার পরে আমাদেরই একজন হুজুর আছে আর কি, ওনাকে দেখি যে ছাদের মধ্যে ছোট বাচ্চাদের মতন পাগুলা উপরে রেখা হচ্ছে চোখের মধ্যে গামছা বেঁধে রাখছে আর কি। তো এইটা দেখার পরে আমি বিদ্যুতের গতিতে নিচে নেমে পড়ছি, আমার সাথে যিনি আছিল উনি আবার ওইখানে ছিল। আমি নাইমা সবাইকে বলছি যে এই অবস্থা, তোমরা উপরে যাও। পরে আমি আবার মাদ্রাসার বড় হুজুরের কাছ বাসায় যাই, যাওয়ার পর ওনাকে ডেকে নিয়ে আসি। উনি আসার পরে সবাই ছাদে যাই, যাওয়ার পর উনি হচ্ছে একটা পানি পড়া দিয়ে ওনার শরীরে দেয়ার পরে উনি এত জোরে চিৎকার দেই মনে হচ্ছে যে ওনার শরীরে আগুন লাগছে এরকম আর কি। উনি চিৎকার দিয়ে অচেতন হয়ে যায়। পরে সবাই ধরে ওনাকে নিচে নামাই, নিচে নামে পানি টানি দিয়ে ওনাকে আবার ঠিক জায়গায় মানে সুস্থ করে আর কি। তো ওনাকে জিজ্ঞাসা করে যে আপনি ওখানে কিভাবে গেলেন, উনি বলল যে ফজরের আজানের আগে উনি উজু করতে বের হয়েছিল, বের হওয়ার পরে ওয়াশরুমে গেছিল আর কি। ওয়াশরুমে যাওয়ার পর হঠাৎ একটা,
আপনাকে শুনতে পাচ্ছি না, আমরা আপনাকে হ্যাঁ
মাঝখানে আমি একটা কথা বলি, হচ্ছে আমি হচ্ছে মাদ্রাসার বর্ণনাটা দিয়ে দিই যাতে পরবর্তীতে মানে বুঝতে সবার জন্য ভালো হই আর কি। তো মাদ্রাসাটা হচ্ছে এমন, মানে গ্রামটা খুব নিরিবিলি, গ্রামের মাঝখানে হচ্ছে মাদ্রাসাটা আর কি। আমাদের মাদ্রাসার মধ্যে নিয়ম হচ্ছে যে আমরা মাদ্রাসার থেকে বাহিরে বের হওয়ার মানে অনুমতি নেই আর কি, মাদ্রাসার এরিয়ার ভিতরে থাকা লাগে সব সময়। তো যেহেতু বের হতে পারি না, বাহিরে কি হই কিছুই জানি না আর কি। তো যাই হোক, মাদ্রাসা থেকে বের হলেই একটা কালী মন্দির আছে, পাশে আবার হচ্ছে একটা বট গাছ আছে। তো এইটা হচ্ছে মাদ্রাসার গেট থেকে দুই পা হাঁটলেই চলে, মানে বলতে গেলে মাদ্রাসার সাথেই জড়িত আর কি। ঘটনা উৎপত্তি ওই বট গাছ থেকে আর কি। তো যাই হোক, আগের জায়গায় ফিরি। তো ওনাকে জিজ্ঞাসা করার পর উনি বলল যে আমি নামাজের আগে ওয়াশরুমে যাই, ওয়াশরুমে যাওয়ার পর ওয়াশরুম থেকে বের হয়ে উজু করার একটু আগে ওনার শরীরে একটা ঠান্ডা বাতাস লাগে, ঠান্ডা বাতাস অনুভব করার পর উনি হচ্ছে নিচে পড়ে যায় আর কি। নিচে পড়ে যাওয়ার পরে ওনার আর কিছু মনে নেই, এতটুক পর্যন্তই তখন ওনার মনে ছিল, তো এতটুক বলছে। তো এই দিন আর কিছু হই নাই। তারপর দুই দিন পর হচ্ছে মেইন প্রবলেম শুরু হই আর কি। দুই দিন পর আমরা সবাই সন্ধ্যাবেলায় পড়তে বসছি, পড়তে বসার পরে তো যেই হুজুরের প্রবলেম হয়েছিল উনি আবার আসছে আমাদের ক্লাসরুম, ক্লাসরুমে আসার পরে আমাদের সাথে কথা বলতেছে। কথা বলার পরে বলতেছে যে আচ্ছা তোমরা পড়ো, আমি একটু আসতেছি। তো এইটা বইটা আমাদের ক্লাসরুমের সাথে রান্নাঘর আছে, মানে হচ্ছে হোস্টেলে আমরা যারা খাই ওনাদের ওদের জন্য রান্না হয় আর কি। এখানে তো রান্নাঘরের পাশে আবার হচ্ছে একটা ছোট্ট একটা খাল আছে আর কি, গর্ত আর কি, এত বড় না, সামান্য। এইটার সাথে আবার কিছু গাছপালা আছে, লাইক জঙ্গল টাইপের আর কি। তো উনি আবার রান্নাঘরের দিকে যাই, তো যাওয়ার পরে আধা ঘন্টা পর একজন এসে বলতেছে যে আচ্ছা হুজুরকে তোমরা দেখছো কই গেছে। পরে আমরা তো বললাম যে হুজুর তো আমাদের এখানে আসছিল, আসার পরে তো আমাদের সাথে কথা বলে রান্নাঘরে ওই দিকে গেছে। তো আমরা আবার তখন কিছু বুঝি নাই, আমরা পড়তেছিলাম সবাই। আধা ঘন্টা পর যখন হুজুরের কোনো খবর পাওয়া যাচ্ছিল না, ফোনেও কল দিচ্ছিল হুজুরকে, হুজুরকে কলে পাওয়া যাচ্ছিল। দেন সবাই মিলে পুরো মাদ্রাসা খোঁজাখুঁজি করার পর কেউ পাইতেছে না, ফোনও অফ করা, ফোনেও রিং হচ্ছে না। পরে সারা রাত সবাই মিলে হুজুরকে খোঁজাখুঁজি করে করার পর আর পাওয়া যায়নি। পরবর্তীতে একজন হুজুর আনে আর কি মাদ্রাসার মধ্যে। হুজুর আনার পরে আরেকজন সাথে তুলারাশির আরেকজন আনে। তো আনার পরে ওই কবিরাজ ওই তুলারাশির মানুষটার মধ্যে একটা জিনকে ডাকে আর কি, রেদওয়ান করে নাম। উনি হচ্ছে যে এইদিকে যে জিনগুলো ওনাদের বাদশা। তো এইদিকে মন্দিরে যেহেতু জিনগুলো বসবাস করে, এখানে অন্য ধর্মের জিনই অনেক বেশি, তো যার কারণে উনি এতটা কন্ট্রোল করতে পারে না সবাইকে। তো ওনাকে ডাকার পরে উনি ওনাকে জিজ্ঞাসা করছে যে উনি কই। তো উনি বিস্তারিত বলল যে উনি যখন হুজুর যখন রান্নাঘরের পাশে যায়, তখন কিছু জিন মিলে ওনাকে হচ্ছে তুলে নিয়ে যায় আর কি। তুলে নিয়ে একদমই আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে হচ্ছে তিতাস নদী আছে, তো ওই তিতাস নদীর মাঝখানে ছোট্ট একটা জায়গা করা আছে, হচ্ছে ওই নৌকা বাঁধার জন্য কিছু জায়গা থাকে এমন আর কি। ওইখানে ওইখানে ওনাকে তিন দিন রাখছে। তিন দিন রাখার পর চতুর্থ দিন ওনাকে নিয়ে যায় আবার বিজয়নগর উপজেলারই আরেকটা একটা মাজারের ছাদের উপরে, ওইখানে আবার দুই দিন রাখে। দুই দিন রাখার পর আবার হচ্ছে ষষ্ঠ দিন ওনাকে একটা হিন্দু মানে পূজাতে নিয়ে যায় আর কি। পূজাতে নিয়ে যাওয়ার পর ওদের প্ল্যান ছিল যে হুজুরকে মানে হিন্দু বানাবে, হিন্দু বানিয়ে ওনাদের সাথে নিয়ে যাবে। তো ওইখানে কোনো একটা কারণে ওইটা আর হয় নাই, ওইখান থেকে হচ্ছে হুজুরকে আবার ওরা নিয়ে যায়। নিয়ে প্রায় মৈময় সিংহের কোন একটা গ্রামে হচ্ছে একটা জঙ্গলের মধ্যে হুজুরকে ফালাই দেয় আর কি। হুজুরের কাছে সবসময় একটা গামছা থাকতো, তো হুজুরের গামছাটা কোমরের মধ্যে বাঁধা থাকতো, ওইখানে হচ্ছে হুজুরের ফোনটা ছিল আর কি। তো হুজুরের ফোনটা থাকার পর হুজুর যখন জ্ঞান আসছে, তখন দেখে যে এইখানে। তো হুজুর আবার কিছু চিনতে পারতেছিল না, তো গ্রামের কিছু মানুষ আবার হুজুরকে দেখে। দেখার পর হুজুর হচ্ছে ওনাদেরকে বলে সবটা। তো বলার পর গ্রামের লোকেরা মাদ্রাসায় কল দেয়, মাদ্রাসায় কল দেওয়ার পরে পুরো ঘটনা বলে। পরে মাদ্রাসা থেকে কিছু হুজুর গিয়ে ওনাকে আবার নিয়ে আসে। নিয়ে আসার পর ওই দিন আর কোনো প্রবলেম হয় নাই। তারপর দিন হচ্ছে ওই কবিরাজকে আবার ডাইকে আনছে। আনার পরে আবার ওই রিদওয়ান জিনকে আনছে। তো আনার পরে উনি বলল যে এই ওনার মধ্যে ওনারে 600 জিন আক্রমণ করছে আর কি, 600 জিন আক্রমণ করছে। আর বাহিরে থেকে বট গাছ থেকে হচ্ছে প্রায় 7000 জিন ওনার উপর নজর রাখে আর কি। তো ওনার উপর আক্রমণ করার কারণ হচ্ছে উনি মাগরিবের আগে মন্দিরের পাশ দিয়া বট গাছের নিচে দিয়া মাদ্রাসায় আসতেছিল। তো আসার সময় হচ্ছে ওই ওই জিনদের পূজা করতেছিল গাছের নিচে। পূজারত অবস্থায় হুজুর ভুল করে ওনাদের পূজা মণ্ডপে পা পড়ে, পূজা মণ্ডপে পা পড়ার পর ওনাদের পূজা নষ্ট হয়ে যায়। তারপরে ওনারা রাইগা যায়, রাইগা হুজুরের উপর ওই দিন রাতে আক্রমণ করে। তো যখন সবকিছু জানতে পারলো তখন আবার রিদওয়ান জিনকে ডাকা হয়। ওনাকে ডাকার পর বললো যে আচ্ছা এটার মানে এখন কি করা যায়, কি সমাধান আছে। তো উনি আবার বললো যে আমার হাতে তো কিছু করার নাই, কিন্তু আপাতত আপনি উনাকে মানে এই এলাকা থেকে বাসায় পাঠিয়ে দিন, নয়তো এই বদ জিন আছে ওনাদের নজর আছে, খারাপ কিছু হইতে পারে। তো হুজুর মাদ্রাসা আমাদের মাদ্রাসার বড় হুজুর বললো যে আচ্ছা যেহেতু সমস্যা হয়েছে কিছুদিন থাক, শরীর সুস্থ হইলে বাসায় পাঠিয়ে দিন। তো এর মধ্যে হুজুর আবার একটা পানি পড়া দেওয়া যায় হুজুরের জন্য, যে কোনো প্রবলেম হইলে ওনার শরীরে দিলে উনি আবার আগে জায়গায় ফিরে যাবে। তো একদিন মাগরিবের নামাজ পর তার দুই দিন পরে আর কি, তার দুই দিন পর একদিন আমরা সবাই মাগরিবের নামাজ আদায় করি। আদায় করার পর তো হুজুরের সাথে একজন ছাত্র দিছিল আর কি সবসময় থাকার জন্য, আর ওর কাছে হচ্ছে পানির বোতলটাও ছিল, যে হুজুরের কোনো প্রবলেম হইলে তুমি এই পানিটা ওনার শরীরে ছিটাই দিও। তো মাগরিবের নামাজ আদায় করে আমরা সবাই মসজিদে বারান্দায় বসে আছিলাম। তারপর হচ্ছে হুজুর বলতেছে যে আমার ভালো লাগতেছে না, আমার এই রুমে নিয়ে চলতো। তো হুজুরও রুমে চলে যায়, সাথে ওই ছাত্রটাও যায়। যাওয়ার পর হুজুর একটু অস্বস্তি লাগতেছিল আর কি, তো শোয়ার পরে একটু গড়াগড়ি করতেছিল। তো ও ভাবছে কি যে হুজুরের হয়তো কোনো প্রবলেম হয়েছে, ও কি করছে মানে পানি ছিটাই দিছে হুজুরের উপর। পানি ছিটানোর পরে হুজুর তো অনেক জোরে চিৎকার দিছে, চিৎকার দিয়া ও ভয় পেয়ে গেছে। ভয় পাওয়ার পরে ও দৌড় দিছে, দৌড় দেওয়ার পরে ও রুম থেকে বের হইয়া কিছু সামনে যাওয়ার পর ও পড়া যায়, হুজুর খেয়ে পড়ার পরে ওর হাত ভেঙে যায়। তখন তো সবাই আইসে আবার হুজুরকে ধরে রুমে নিয়ে যায় আর ওরে নিয়ে যায় হসপিটালে। তো ওই দিন সকালে আবার ওই কবিরাজকে আনে, আনার পরে ওই হুজুরের মধ্যেই জিনগুলাকে ডাকে আর কি, ডাকে হুজুরের মধ্যে আনে। আনার পরে জিনগুলাকে জিজ্ঞাসা করলো যে মানে তোরা চাস কি বা ওরে ছাড়বি বা কি করে। তো ওই জিনরা বলতেছে যে আমরা ওরে এত সহজে ছাড়বো না, ও আমাদের পূজা নষ্ট করছে, আমরা ওরে এত সহজে ছাড়তে পারব না, ও যতদিন শেষ না হইব পরে আমরা কোনো না কোনোভাবেই ওরে আক্রমণ করব। তো ওই দিন জিনদেরকে অনেক মানে ভয় দেখানো হই, অনেক মারা হই। তো ওরা কোনোভাবেই রাজি না, হুজুরকে ছাইরা যাইবে। তো ওই দিন আবার কবিরাজ আমাদের পুরো মাদ্রাসা মানে চারদিক দিয়ে বন্ধ করে দেয়, যাতে পরবর্তীতে আর জিনগুলো মাদ্রাসার ভিতরে প্রবেশ করতে না পারে। তো তারপর দিন এই দিন আর কোনো সমস্যা হয়নি। তার দুই দিন পর জুম্মার দিন আর কি, জুম্মার দিন আমরা সবাই মসজিদে যাব। হুজুরও গোসল করছি, গোসল করার পর রেডি হয়েছি, রেডি হইয়াম মাদ্রাসার গেট বরাবর হচ্ছে উনি মাদ্রাসার বারান্দায় দাঁড়াইছে গেট বরাবর। দাঁড়ানোর পর এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়েছিল, তাকিয়ে থাকার পরে হুট করে উনি এত জোরে দৌড় দেয়, মানে নর্মালি এত জোরে দৌড় দেওয়া কারো পক্ষে পসিবল না। তার মধ্যে হচ্ছে উনি আবার লুঙ্গি পরা, মানে বিদ্যুতের গতিতে দৌড় দিয়ে উনি দৌড় দেওয়ার পরে তো সবাই তো মসজিদে চলে গেছে। তো কিছু ছাত্র আবার ওরা হচ্ছে একটু লেট করেছে, ওরা আবার দেখে বিষয়টা, দেখার পরে ওরাও সাথে সাথে দৌড় দেয়। তো অনেকক্ষণ যাওয়ার পরে হুজুর হচ্ছে একটা পুকুরের পাড়ে গিয়ে পুকুরে পড়ে যায়, ওনারে আবার পুকুর থেকে ধরে আইনা মাদ্রাসাতে আনি। আনার পরে মাদ্রাসার উঠান ওনাকে বসানো হই। বসানো হওয়ার পরে উনি কোনোভাবেই বসতে রাজি না। উনি মানে বলতেছে যে আমারে ছাড়, আমি চলে যাব, আমারে ছাড়, আমি চলে যাব। উনি কোনোভাবেই রাজি না। পরে বড় হুজুর আসছে, আয়েশা বলতেছে আচ্ছা তুমি যেহেতু যাইবা, দুপুর যেহেতু হয়েছে তুমি খায়া যাও। তো ওই সময় আবার হচ্ছে ওনার মধ্যে জিন আসর করছে আর কি। ওই ওইখান থেকে মাদ্রাসা বন্ধ করার পরেও ওনার উপরে জিন আসর করছে। গাছ থেকে আবার ওই যে বাকি জিনগুলা, যেই জিনগুলা নজর দেয়, এই নজরের কারণে হুজুরের প্রবলেম হয় বিশেষ। এই ধানগুলা কিছুই করতে পারছে না আর কি। তো উনারে হচ্ছে খাবারের কথা বইলা অফিস রুমে নিয়ে যাওয়া। অফিস রুমে নেওয়ার পরে হুজুর হচ্ছে জালি বেত আছে মোটা, ওইটা দিয়ে হচ্ছে অনেকক্ষণ মারধর করে, মারধর করার পরে মানে হুজুরের শরীরে যেই জিনটা ভর করছিল ওইটা হচ্ছে বলতেছে যে আমার সার, আমি চলে যেতেছি। পরে আবার হুজুর বলল আচ্ছা ঠিক আছে, তাহলে তুই যা, তুই আর আসিস না, আমিও তোরে মারতে চাই না, তুই চলে গেলে হচ্ছে হুজুর কষ্ট পাবে। এখন হয়তো তুই কষ্ট পাইতেছিস, পরবর্তীতে হুজুর কষ্ট পাবে, তাই তোরে আর মানু না, তুই চলে যা, ভালোই বলে। তো ওই সময় যাইব বলছে, বলার পরে ওই সময় আবার ওই জিন চলে গেছে। যাওয়ার পরে হুজুরকে আবার হচ্ছে উঠানে নিয়ে আসা হয় আর কি। উঠানে নিয়ে আসার পরে উনি কিছুক্ষণ একদম চুপ করে বসে থাকে। বসে থাকার পর হঠাৎ করে উনি রেগে যায়। রেগে যাওয়ার পরে উনার হাতে একটা বাটন মোবাইল ছিল। আমরা আবার দুপুরে নামাজ শেষ করে খাবার খেতে বসি রুমে আর কি, যে খাবারের রুম। তখন উনি হঠাৎ করে চেয়ার থেকে উঠে ওনার হাতে যে ফোনটা ছিল এই ওইটা দিয়ে একটা ডিল দেয়। ডিল দেওয়ার পরে মানে এইটা আনএক্সপেক্টেড ছিল যে ওনার ফোন কিছু হই নাই, বাট পিনটা প্রায় এক হাতের মতো কাইটা যায় আর কি। এক হাতের মতো কাইটা যায়, ওনার ফোন ঠিকই থাকে। তো এইটা দেখে আমরা সবাই তো বই পায় যাই, সবাই এই যে রুম থেকে দৌড়ে যার যার মতো একটা সেফ প্লেসে যায় আর কি। যাওয়ার পর হুজুরকে আবার শান্ত করানো হয়। শান্ত করানো হয়ে ওই পানি পড়াটা হুজুরে গিয়ে ছিটানো হয়। ছিটানোর পরে উনি আবার কিছুটা শান্ত হয়েছে। শান্ত হওয়ার পর ওনারে হচ্ছে রুমে নিয়ে যায়। রুমে নিয়ে যাওয়ার পর উনি ঘুমায় আর কি। ঘুমানোর পরে সন্ধ্যাবেলায় আবার আমরা যখন পড়তে বসবো এমন টাইমে হুজুর হচ্ছে আবারও বারান্দার মধ্যে আসছে। আয়েশা সবার সাথে কথা বলতেছে নর্মালি, মানে মনে হচ্ছে যে ওনার মধ্যে কোনো আর কোনো প্রবলেমই নেই, নর্মালি কথা বলতেছে কথা বলতেছে। হঠাৎ ওইটা মাদ্রাসার মাঠের মধ্যে গেছিল। তো ওই সময়টাতে হচ্ছে অনেকটা অন্ধকার, তখন আবার শীতের সময়টা কিছুটা আসতেছে, যার কোনো অন্ধকারটা ওই দিন বেশি ছিল। অন্ধকার বেশি থাকার কারণে কেউ আর দেখতে ছিল না, আর সবাই পড়ার মধ্যে মনোযোগ, সবার পরীক্ষা আছে আবার সামনে, তার জন্য সবাই পড়াতে মনোযোগ ছিল আর কি। পরে হুজুর আবার ওই শুক্রবারের মতো সেম কাহিনী, উনি আবার এক দৌড় দিয়ে অন্ধকারের মধ্যে দৌড় দেওয়ার পরে আমারই একটা রুমমেট, ও আবার বিষয়টা খেয়াল করে, খেয়াল করার পর ও হচ্ছে হুজুরের পিছন পিছন দৌড় দিল। তো ওর সাথে সাথে আরো কিছু ছাত্র যায় আর কি। তো
মানে আমার মনে হয় যে আমরা ঘটনাটা একটু সংক্ষিপ্ত করতে পারি।
মানে কিছু হিন্দু বাড়ি আছে আর কি, হিন্দু বাড়ি আছে ওইদিকে, আবার অন্য মুসলিম কোনো বাড়ি নাই, বলতে গেলে একদমই নাই। আর ওই জায়গাটাও অনেক নির্জন, ওই হিন্দু বাড়ি গুলাতেও আবার কেউ থাকে না, একটা দুইটা ফ্যামিলি থাকে, তাছাড়া পুরো বাড়ি একদমই ফাঁকা। উনি দৌড়তে দৌড়তে ওই হিন্দু বাড়ির দিকে ছুটে গেছে। ছুটটা যাওয়ার পরে ছোট্ট একটা রান্নাঘরে উনি প্রবেশ করে, রান্নাঘরে প্রবেশ করার পরে তো ওইখানে হচ্ছে ছাত্র বাইরে যাচ্ছে, কোনো লাইট টাইট ছিল না, অন্ধকার। তো ও আবার বই পাইতা ছিল অনেক, ওর হাতেও কোনো লাইট নেই। পরে রাস্তা দিয়ে একজন মুরব্বী আসতেছিল আর কি। তো মুরব্বী আসার পরে ও হচ্ছে ওই মুরব্বীকে ডাক দিই যে কাকা এমন এমন প্রবলেম হয়েছে, আপনি একটু আসেন আমার সাথে। তো ওই মুরব্বীকে নিয়ে ও হচ্ছে হুজুরকে খুঁজে খুঁজে পাওয়ার পরে হুজুরকে জাপটাইয়া ধরে আর কি। তো ধরার পরে উনি অনেক জোরাজুরি করে মানে যাওয়ার জন্য এখান থেকে আমি কোনোভাবেই থাকবে না এখানে, উনি চলে যাব। পরে আরো কিছু ছাত্রবাই আসে, আসার পরে আর ওনারে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে ওই কবিরাজকে আবার হুজুর সাথে সাথে কল দেয় যে আপনি আসেন এখনই, এটা তো কোনোভাবেই শেষ হইতেছে না, এটা প্রবলেম আরো বাড়তেছে দিন দিন। ওই কবিরাজ আবার আসে, আসার পরে হচ্ছে ওর মধ্যে হুজুরের মধ্যে হচ্ছে ওই জিনগুলাকে আবার আনে। আনার পরে জিজ্ঞাসা করলো যে তোদেরকে এত না করার পরেও তোরা আসলি কিসের জন্য, হয়তো এইবার তোরা যাবি নয় তো তোদেরকে আমি বোতল বন্দি করব। পরে ওরা বলতেছে যে আমাদের কি বোতল বন্দি করবি কর, আমরা গেলে আরো আসবে, সমস্যা নেই, তুই কইটা করবি কর দেখি কইটা পারস তুই কর। তারপর বললো যে তোরা চাস কি কি করলে তুই ওনাকে ছাড়বি। তো ওই দিনের মতো আবারও সেম কথা যে ওরে শেষ না কইরা আমরা যাবো না, আমাদের পূজা ভঙ্গ করছে, হয়তো ওর শেষ হইতে হইব নয়তো ওর ধর্ম।
আমরা কি একটু সংক্ষিপ্ত করতে পারি? হ্যালো সিয়াম, সিয়াম আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? সিয়াম 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 আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আপনি? সিয়াম
যদি হ্যালো সিয়াম মুসলিমই থাকতে চায় তাহলে ওনারে মাইরা ফেলতে।
সিয়াম আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? সিয়াম আপনি আমাকে শুনতে পাচ্ছেন? সিয়াম
জি
জি, আপনাকে অনেকক্ষণ ধরে কথা বলছি আপনার সাথে, আপনি মনে হয় শুনতে পাচ্ছিলেন না। আমরা ঘটনাটা একটু সংক্ষিপ্ত করতে পারি?
হ্যাঁ হ্যাঁ শেষ করে দিন,
আমার শেষ করে দেন প্লিজ।
হ্যাঁ হ্যাঁ, আমাকে কি এতক্ষণ শোনা গেছে?
আপনাকে শুনতে পেয়েছি, আপনি আমাদের শুনতে পান নাই সেটা অন্য ব্যাপার, যাই হোক আপনি শেষ করেন প্লিজ।
আচ্ছা আচ্ছা শেষ করে দিচ্ছি। তো ওনাকে যখন মানে ওই জিনদেরকে আনা হয়, আনার পরে ওনারা কোনোভাবেই রাজি হচ্ছিল না যাওয়ার জন্য, তখন আবার ওদের সর্দার রিদওয়ান জিনকে ডাকা হয় আর কি। তো ওনার ওই দিন হচ্ছে ওই রিদওয়ান জিনের মা মারা যায়, তো যার কারণে ওই দিন আর আসতে পারে নাই। পরে এরপরের দিন ওই আসছে, আসার পরে ওই রিদওয়ান জিন বলছে যে ওনাকে উনি যতদিন এইখানে থাকবে ওই জিন ওই বদ জিনগুলা ওনাকে নজর দিবে আর কি। তো এইখানে যতদিন থাকবে উনি প্রবলেমের মধ্যেই পড়বে, ওনাকে বাসায় চলে যেতে বলেন, এইখানে যাতে আর না আসে, এইখানে আসলেই ওনারে মাইরা ফেলবে। তো এইটা বলার পরে তার দুই দিন পর হুজুরকে ওনার বাসায় দিয়ে আসে, ওনার বাসা হচ্ছে আবার ময়মনসিংহে আর কি, ওইখানে ওনাকে দিয়ে আসে। তারপরে আর কোনো হুজুরের সাথে প্রবলেম হই নাই আর কি। তো এর মধ্যে আবার তার 15 দিন পর হুজুর আবার আসছিল, আসার পরে আবার একটু সমস্যা হয়েছিল, পরপরে আবার ওইটা ঠিক করে দিয়েছিল, তারপর দিনে আবার হুজুরকে পাঠানো দেওয়া হয়েছিল আর কি। তো এই ছিল আমার ঘটনা।
থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ ঘটনা শেয়ার করার জন্য, আশা করছি আপনার সাথে আবারও কথা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।
জি
জি, আমাদের সঙ্গে ছিলেন জি।
না আমি আসলে আজকে প্রথমবার, তো তার জন্য অনেক নার্ভাস ফিল হচ্ছিল, গুছিয়ে বলতে পারিনি।
তা কোনো সমস্যা নাই, থ্যাংক ইউ সো মাচ। আমরা কথা বলছিলাম সিয়ামের সাথে। সিয়াম আপনি ভালো থাকবেন এবং ভালোর দলে থাকবেন। আমরা আজকে অনেকটা সময় ধরে আপনাদের সঙ্গে ছিলাম এবং আশা করছি যে আপনারা মানে কি বলবো যে এতক্ষণ পর্যন্ত যারা ছিলেন তারা এনজয় করেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে আমি খুবই আনন্দিত হব, যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন আমাদের আজকের এই লিঙ্কটি আপনার ফ্রেন্ডদের সাথে, বন্ধুদের সাথে, প্রিয়জনদের সাথে, কাছের মানুষের সাথে। আমাদের চ্যানেলটি এখন যারা সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না টু গেট অল দ্য নোটিফিকেশনস। আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে www.facebook.com/russell.shadin, সেখানে আপনারা যুক্ত হবেন এবং যুক্ত হয়ে আপনারা সঙ্গে আমাদের থাকবেন আশা করছি। আজকের মতো বিদায় নেব, কথা হবে আবারও আগামীকাল। তো বুঝতেই পারছেন যে আগামীকাল আমাদের একটা শো আছে এবং পরশু আছে, আগামীকাল একটা শো থাকবে কিন্তু, এবং এটা হচ্ছে আপনার বছরের শেষ শো যেখানে অংশ নেবেন সুকান্ত মাইতি। অর্থাৎ সুকান্ত মাইতির একটা ঘটনা থাকবে, ইমেল থাকবে যেটা আমি পড়ে শোনাব। আশা করছি যে আপনারা সবাই সেই শোতে পার্টিসিপেট করবেন এবং বছরের শেষ দিনটা আপনার কাটবে ভূত ডট কম এর সাথে। বছরের প্রথম দিনেও রয়েছে সাব্বিরজি, সুতরাং সেই জন্য প্রস্তুত থাকুন। সবকিছু মিলিয়ে আশা করছি বছরের এই কয়টা দিন ভালো যাবে। আমরা আজকের মতো বিদায় নেব, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এতক্ষণ পর্যন্ত থাকার জন্য অনেক ধন্যবাদ। আপনারা সবাই ভূত ডট কম এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।